exclusively on FusionBD.com.
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। রবিবারের রাতে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটসে। সিক্রেটস কি হয় সেটা আমাদের অনুষ্ঠানের থিমেই একেবারে পরিষ্কার করে দিয়েছি আমরা শুরুতে। সিক্রেটস এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গোপন বিষয়গুলোকে রিভিল করে, এই অর্থে যে তার মতো করে এই রকম গোপনীয়তার শিকার যেন কাউকে না হতে হয়, তার মতো করে এই রকম ভুলের শিকার যাতে কেউ না হয়। কথা না বাড়িয়ে প্রথমে আজকে যে সিক্রেটসের গেস্ট রয়েছেন তার সঙ্গে পরিচিত হব। আর প্রয়োজন হলে এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে যদি কোনো সাইকিয়াটিস্টের সঙ্গে যোগাযোগ করতে হয়, কিংবা এই প্রেক্ষাপটে যদি কোনো কি বলা যেতে পারে থিওরিটিক্যাল কিংবা প্র্যাকটিক্যালি যারা নলেজ রাখেন এই বিষয়ে, কোনো স্কলারের সঙ্গে যোগাযোগ করতে হয়, আমরা আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করব। বরাবরের মতোই থাকছে SMS পোল, বরাবরের মতোই থাকছে আপনার ভেটো দেবার সুযোগ। সব নিয়মের আগে আমরা চলুন জেনে নেই কি রয়েছে আজকের সিক্রেটসে। আপনার নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ আদনান।
আদনান, বয়স কত?
21 বছর।
21 বছর। আর জন্মজেলা?
জন্মজেলা নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকবো, আমরা দেখবো যে কি করে আপনি অপরাধের দিকে গেছেন। জি, আপনি শুরু করুন।
আমার জানা মতো যখন আমি ক্লাস 5-6 করি, প্রায় 4-5 বছর, তখন আমি অনেক দুষ্ট ছিলাম। আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল সবার সাথে অনেক পান করতাম, মজা করতাম। আর আমার আব্বু এমন একজন ছিলেন কোরআন হাফেজ। আমাদের পরিবারে ধার্মিক পরিবার ছিল, আমরা ভাই সবাই মার্শাল লাইনে পড়ালেখা করছি।
বাবা কি করতেন আপনি?
বাপ তখন মাস্টার জব করত, শিক্ষকতা করত,
মাদ্রাসায় জব করত। জি, আপনি কিছুটা নার্ভাস মনে হচ্ছে, কিছুটা নার্ভাস, কিছুটা ভয় পাচ্ছেন, অনেক স্পিডে কথা বলছেন। আমার মনে হয় আপনি একটু ধীরে ধীরে কথা বলেন, সবার জন্য বুঝতে সহজ হবে। কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা তিনটা ভাই একটা বোন।
তিনটা ভাই এক বোন। আপনার পজিশন?
আমার পজিশন সবচেয়ে ছোট। আমি
সবার চেয়ে ছোট। ওকে, যে সময় গল্প করছেন ওই সময় আপনার বয়স কত?
প্রায় 5 বছর।
5 বছর। আপনি কি তখন স্কুলে যান?
আমার মা তো প্রায় ভালো ছিল, খেলাধুলাতে আব্বু অনেক শাসন করতো। আর দামি পরিবার ছিল, নামাজ পড়ার জন্য অনেক দামি, সবাই আমাদের এলাকার সবাই সম্মান দিত, আমাদের অন্য চোখে দেখতো। মাদ্রাসা যাইতাম, ক্লাস করতাম, অনেক দুষ্ট দুষ্ট ছিলাম। যখন মাসে ক্লাস 5-6 করে একটা মেয়ের সাথে সম্পর্ক অনেক ভালো লাগে।
ক্লাস 5-6 এ একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে আপনার নাকি হচ্ছে?
হচ্ছে, ভালো লাগা,
মানে মেয়েটাকে ভালো লাগা। আপনারই ক্লাসে পড়তো?
জি, এক ক্লাস।
একই ক্লাসে পড়তো। ওকে,
ভালো লাগতো তখন, ওই ভালো লাগতো, কিন্তু ভালোবাসেনি টাইম ওরকম বুঝতে পারি না। চোখে চোখে তাকা তাকে হতো, কিন্তু ওরকম বলতে পারি না। আর বুকে সাহস ছিল না, কি বলবো, প্রেম ভালোবাসে কি কয়ে দিস টাইম বুঝি না।
জি,
তখন তখন ভালো লাগে। ফ্রেন্ড সার্কেল যেমন দুষ্ট ছিল, এই তোকে অনেক ভালো লাগে, বলে তুই জানিস আদনান তোকে অনেক ভালোবাসে। তখন মেয়ে বলতো, এই তোরা কি বলছিস, আমি বুঝি না কিছু, কিছু বলিস না। তখন সব হাসাহাসি করতো ছাত্র, আমার ফ্রেন্ড সব হাসাহাসি করতো জিনিসটা। ও কি বলতেছে, তখন আমি হাসতাম। পরে প্রেম করলে প্রেম করবো কি, ওর সাথে প্রেম করতেই পারি, এরকম দুষ্টুনি করতাম। মেয়ের সাথে অনেক, যে কোনো মেয়ের সাথে আমি কথা বলতে পারতাম। এই জিনিসটা আমার ছিল, কোনো মেয়ের যার সাথে কথা বলতো, যদি কেউ প্রেম করে বা কোনো কিছু করে, আমার বলতো না বলতো যে আদনান তুই জিনিসটা বল, আদনা তুই এটা বললে দে, বা আমার জন্য এই রিস্টটা কর না, আমি প্রেম করবো। তখন আমি রিস্টটা তার জন্য সিক্রেটাইজ করতাম, বা আমি যাই বলতাম রিস্টটা ঠিক আছে আপু, তোমাকে তো অনেক ভালোবাসে, তুমি কি করবা? তখন মেয়ে বলতো, তোকে কে পাঠাইছে? বলতাম ওই ভাই পাঠাইছে, এটা সেইটা। আমি ওরকম রিস্টটা করতাম, অনেক দুষ্ট ছিলাম, সবাই অনেক আদর করতো আমাকে। তখন আমি 5-6-8 উঠলাম, তখন আমি নিজেই ওই মেয়ের সাথে আস্তে আস্তে গভীরতার মধ্যে দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পর ওই মেয়েকে আস্তে যখন দেখলাম, আর ওই মেয়েটা আমাদের গ্রামের পাশে ছিল। যখন মার্বেল নিয়ে খেলাধুলা করতাম তখন আমরা নাকি মোট খেলতাম, যে মার্বেল দিয়ে আমরা মোটদের মোটদের একটা এক দুই তিন চার থাকে, তিনটা গড়ে বসে একটা ফাঁক থাকে।
আচ্ছা,
ওই গোটা যত বিল্ডিং চারজুড়ে একটা আমার চারজুড়ে ফাঁক দেয়, যখন আমি যদি তিনটা মোট তিনটা বিল্ডিং আনি বা মার্বেল আনি, যখন ওরা এক দুই তিন বা চার তিনে আমার গ্যাপ রাখলো, ওই গ্যাপটা যদি আমি আনতে পারি, আমরা চলতে পারবো, খাইতে পারবো, অনেক কিছু করতে পারবো। তখন আমরা টেকা বসা শুরু করলাম, যে গড়টার মধ্যে আমরা মার্বেল বসাতাম ওই গড়টার মধ্যে আমরা বিল্ডিং টেকা বসাইতাম। তখন আস্তে আস্তে টেকা দিকে লুপ গেল আমাদের।
কোন ক্লাসে থাকতে এটা করলেন?
এটা সেভেন থাকতে।
আচ্ছা, আমি বুঝতে পারছি যেটা, যে গ্রামীগঞ্জের কোনো একটা খেলা, এই খেলাতে আলটিমেটলি মার্বেল ইউজ করে বাচ্চারা, কিন্তু হঠাৎ করে ওদের মাথায় আসলো যে না, মার্বেলের জায়গায় আমরা যদি পয়সা বসাই বা টাকা বসাই তাহলে ওদের মধ্যে একটা লাভ হবে। আচ্ছা, ওকে, তারপর
যখন লাভ হলো তখন আমরা যা জিতছি বা যার হারে যা জিতছি তখন আমরা প্রিন্সিপাল দিয়ে মিলে সেগুলো আয় আসতে অনেক জিতছি, খাওয়া দাওয়া করি, এটা করি, এটা করি, ওইটার দিকে আকর্ষণ বেশি গেল আমাদের।
আচ্ছা,
তখন ওইটা দিয়ে আমার আকর্ষণ যখন বেশি গেল তখন আমরা চিন্তা করলাম, মার্বেল যখন টাকা বসাই টাকাই ছিল, তোমার টেকা চলতে থাকে, টেকা চলতে থাকে, তোমাদের গ্রামগঞ্জে যখন মুরব্বী বা মুরব্বীরা যখন তাস খেলে,
জি,
যে তাসটা খেলে তখন এখন তাস খেলে, তখন তাস খেলে কিছু আয় আমরা তাস খেলবো, তখন বুঝি না তাস কি বা কেমনে কি করে কেমনে খেলে, তখন তারা খেলতো। এখন একদিন একদিন আমরাই এক প্যাকেট তাসের না বসলাম, নয় সিক্স এসব থাকে, তোমার শিখতে শিখতে যখন মাসি থেকে শুনি গোলাম বলে বেদি বলে
আব্বু তখন বুঝতে পারতো আব্বু অনেক আদর করতো
তখন নিয়ে খেলতাম। তখন কি করলাম, আস্তে আস্তে তাসের দিকে আসে গেল আমার, তখন তাস খেলতাম। যখন আমরা একটা কাঠ থাকে তখন আমরা যে একটা বাস করে একটা পাট ফেটে,
জি,
ফেটার পর এটা একজন বললো এটা তো আমি জানি আমি কী হবে, কয়েকটা ফেটবি, ফেটার পর একটা থুবি, তোর পর অর্ধেক এক সাইড থুবি আর অর্ধেক এক সাইড থুবি, তো দুটো অ্যাডজাস্ট করার পর তুই একটা
কিভাবে জুয়া খেলতে হয় আপনারা শিখেছেন? কত টাকা করে বেট ধরতেন ওই সময়টাতে?
30 টাকা 20 টাকা 30 টাকা খেলাধুলা করে। তখন আমাদের বড় ভাই ব্রাদার যারা ম্যাচ ধরতো,
এটা আপনি জানলেন কিভাবে? বড় ভাই,
যখন আমি দোকানে যাইতাম দেখতাম মোবাইলে নেটে সার্চ করতো, সার্চ করার পর দেখতাম ওরা বলতো জিতে যেতাম।
জিজ্ঞেস
করতাছি ভাই এটা শিখান না, পরের শিখান না, তো আস্তে আস্তে যাই দোকানে আটা হাতা করি, আসা যাওয়া করি। তখন বড় ভাইয়েরা খেলে, তারপর আমি একদম বললাম ভাই শিখান, পরে আমিও ওই সার্চ দিলে দেখি তো যে ক্রিকবাস লেখে, ক্রিকবাস লেখে, তখন ক্রিকবাস আমি সার্চ দিয়ে সব খেলাধুলা আসে।
আচ্ছা,
খেলাধুলা আসার পর অনেক সার্চ দেন কই ভাই এটা লা দেখি ওরা কয় হাজার একশো দিন, হাজারে বারোশো দিন, এক হাজারে বারোশো, এটা ভালো দল, ওরা ওইটা নিয়ে লিস্ট দেয়।
আচ্ছা,
ওইটা বারো দেয়। তখন তোমার ফ্যান্সগুলো কিরে এটা দেয় কিভাবে, সব তো খেলা দেখো কোন সময় কোন খেলোয়াড় খেলে দেয় কত জানা, কোন খেলোয়াড় ভালো খেলে তখন ওরা বলে এই পয়েন্ট পয়েন্ট দেখলে চল, যখন একটা তিন চারটা ম্যাচ হয়ে যায় তখন পয়েন্টের তালিকা দেখে কোন দল ভালো খেলে, কোন দল ভালো পয়েন্ট আছে, কোন দল একটু খারাপ পয়েন্ট আছে, তখন পয়েন্ট দেখে ওরা নেই, তখন তারা পয়েন্ট দেখে না। আমরা বললাম আজ দশ বারজন বললাম 1000 আজকে একটা নাম নেই বা 1000 একটা নাম নেই একটা দল নেই, তখন দশজন মিলে 100 টাকা করে 10 জন 1000 টাকা ধরতাম, ধরছি আবার এমন একজনের সাথে আমরা তো বড়ের সাথে আন্ডারস্ট্যান্ড নাই, তখন কয়েকটা ছেলে থাকে যারা ছোট হলে একটু টাকা বেশি উড়ায় তাদের সাথে হলো, তাই সাথে বললাম ভাই আমার একটা নাম ধরাই দে না আমি এমন অন দূরমু, কয় না না তো ধরলাম তো না 10 টাকা 20 টাকা খাস, এটি ধরলে পরে বর্ধমান তোর আব্বারা জানবো অনেক রাগারি করবো আমাদেরকে, না জানতো না তোরা আমার ধরাই দি, পরে একটা নাম ধরাই দিল, ধরাই দেওয়ার পর ওই ম্যাচটা আবার জিতি, জিতার পর মনে উৎসাহ লাগে আরে 1000 দিচ্ছিল 500 টাকা লাভ, 1000 উৎসাহ লাগে আরে 1000 চালাইছি অনেক কিছু হয় একটা দৌড়ি, পরে এমন দরতে দৌড়ি একটা আরি একটা দৌড়ি একটা আরি হারার পর তুর আরি এমনি চলতো না আয় একটা বড় ডাইন নেই, পরে আবার আব্বুর পকেট থেকে একদিন নিচ্ছি 200 টাকা, 200 টাকা নেওয়ার পর সবাই মিলে যে জোগের মধ্যে তিনটা নাম নিচ্ছি 3000-এর 3000-5000 দিব, পরে 3000 পুরাটা হেরে গেছি আমরা, আর যাওয়ার পর আয় হাই কী হইলো কি আইরা গেলাম ফ্রেন্ডের সবাই মিলে আয় একটা ধরমু, একটা ধরার পর চিন্তা করলাম ও ওদের সঙ্গে দিলে আমি এমনি লসিলাম আমার টামি ধরুন, আমার টামি ধরা শুরু করলাম, করে একটা ভাই একজনে যায় যেতে পারে 250-200 যায় এমনি ধরে, আমি কী করলাম আমার আব্বুর পকেট থেকে এমনি ধরে বাইক বড় ভাইয়ের কাছ থেকে আর আম্মুর কাছ থেকে ধরলাম, টেকে নিয়ে আম্মু 100 টাকা লাগবে এক জায়গায় যাবো আব্বু টাকা লাগবে না তোকে সেটে ট্রেনে পড়ি টাকা দিত ছেলে তো বলে সে টাকা চাইতে পারে দিত, আব্বু দিয়েছে জানতো না আর কই বলো না, আমার আব্বু এমন একটা লোক ছিল যে কই এসে বলবো আপনার ছেলে এটা করছে, আমার আব্বু বিশ্বাস করতো না কোনো দিনই, ওই ধরনের পরিবার ছিল আমাদের আর সবাই শিক্ষিত ছিলাম, তখন এমন একবার আব্বুর কাছ থেকে আমার আম্মুর কাছ থেকে নিতাম, নেওয়ার পর এটাকে আমি এই লিগের মধ্যে আইপিএলে ক্রিকেট লিগ কাউন্টি লিগ কাউন্টি লিগ সারা বছরই থাকে আর ক্রিকেট খেলা এমন এক জিনিস এটা এক প্রত্যেক মাসে এক না একটা দলে খেলা হয়, এই খেলার মধ্যে লাগাইতাম আস্তে যখন হারি যাই তখন একবার চিন্তা করলাম যখন ওই সময় আস্তে লাগাইতে লাগানোর সময় বড় ভাইয়ের সাথে আন্ডারস্ট হয়ে চিন্তা স্যার দেখে আর ওই সাইডটা লাগে তখন যাই বলতাম ভাই আজকে একটা নাম ধরুন, পরে বলতাম আচ্ছা দেওয়ার সমস্যা না টাকা এগুলো জমা দিতেই আমার কাছ থেকে, তখন আমি ছোটো ছিলাম কিন্তু তোমার যদি 1000 না একটা নাম ধরতো টাকা দিব কোথায় থেকে, এক নাম 1000 ওর টাকা দিব কোথায় থেকে, তখন ওরা বলতো তুই টাকা দিতে পারবি না তুই তুই খেলতে চাস বা আমাদের ধরতে চাস তাহলে টাকা আমার কাছে জমা দিতেই হবে, তাহলে টাকা জমা দিব কোথা থেকে 1000 নাম, পরে চিন্তা করলাম এই আব্বুর কাছ থেকে আম্মুর কাছ থেকে ফ্রেন্ড থেকে টাকা লইতাম, টাকা লইয়া লাগাইতাম, লাগানোর পর ওদের সাথে এক নাম জিতছি, জিতার পর ওরা ফ্রেন্ড সেগেল সব জানে আরে আজকে জিতছে জিতলই কয় ভাই একটি স্পিড খাওয়া নেই টাকা না তুই আজকে জিতছ, টাকা যা জিততাম যে 1000 জিতি তো ওই জায়গায় আমার 500 দেয় তোরা জিতার টাকা থেকে জিতলে আর যখন হারি তখন এক টাকা কই দেয় না আমাকে,
মানে ফ্রেন্ডদের খাওয়াতে চলে যেত,
ফ্রেন্ডদের খাওয়াতে চলে যেত,
ওকে
জিতলে আমি যদি জিতি তাহলে ফ্রেন্ডরা বলতো আজকে জিতছ তুই আজকে খাওয়া না এটা কালকে আবার জিতবি উৎসাহ দিত, আর যখন হারতাম তখন দিতাম ভাই আজকে আসছি মনটা খারাপ দিন 100 টাকা কই দিত না, তোমার ওরকম হয়তো আস্তে আস্তে বড়দের সাথে হাত হয়ে গেল আমাদের যারা 10000-20000-20 নাম নেয় ওদের সাথে আন্ডারস্ট্যান্ড হয়ে গেল আমাদের, তখন আমার
আপনার সঙ্গে কয়জন ছিল এরকম
6-7 জন
একই সাথে পড়াশোনা করতেন
না ওরা একই সাথে একই লেভেলে
মানে একই মহল্লায় থাকতেন,
একই মহল্লায় থাকতাম ওই সাথে, তখন আমি আবার যখন মেট্রিক পরীক্ষা কমপ্লিট করলাম দাখিল তখন কলেজ যখন ভর্তি হয়েছি তখন আব্বু বলছে তুই তখন আব্বু বলছে দেখ একটা জব কর, কলেজ তখন ইন্টারে তখন আবার জব করা শুরু করলাম, তখন যখন জব করি তখন ওই জবে যখন চাকরি করি জব করি ওই জায়গায় চলে,
জানলেন কিভাবে
আমি যে যে কোম্পানি জব করি,
কিসের জব ছিল এটা,
এটা অ্যাক্সেসরি লেভেল কোম্পানির,
আচ্ছা
লেভেল কোম্পানির জব ছিল ওই জায়গায় সব
কি কাজ করতে হতো ওখানে,
ওইখানে আমি
আপনার কি কাজ ছিল ওখানে,
আমার ছিল মেশিন চালাইতাম,
কিসের মেশিন,
ওভেন কাটিং
গার্মেন্টস এ,
অ্যাক্সেসরি লেভেল কোম্পানি,
ওকে বলেন তারপর,
ওই জায়গায় আমি জব করি তখন ওই জায়গায় কারণ এক জায়গায় জব করলে এক সেকশন এক সেকশন যাওয়া যায় কম্পিউটার ছোট ছিল
জি
ওরকম বৃত্ত ছিল না, তখন ওই জায়গায় আমি যখন জব করি এক সেকশন থেকে এক সেকশন যাই তখন ওই দিকে ওই জায়গায় এইসব জুয়া চলে খেলাধুলা চলে, খেলাধুলা হওয়ার পর ওদের সাথে আন্ডারস্ট্যান্ড কারণ ওই সময় আমি কাজ তো আব্বু তার জানা না কারণ কলেজ যায় মাসে একবার দুবার, তখন ওই সাথে আমি পয়সাতে যখন যাই তখন মাস্টার সঙ্গে বেতন পাই। আমার আব্বা এক কথায় বলছিল তোর টাকা দিতে হইবে না, তুই শুধু জব কর। তখন মাস শেষে বেতন পাইলে ওইখানে যাই বসে থাকতাম, খেলাধুলা কলেজ হারতাম, আর এক হাজার টাকা রাখতাম তাসের জন্য। লাস্টে তাস খেলবো আমরা, কাজ বলে বর্তমানে কাজ বলে তোমার তাস খেলতাম, 500-1000 টাকা রাখাইতাম আর সব খেলা লাগাই দিতাম। এই খেলাধুলা লাগাইতাম, আর যখন আমরা খেলতাম ওই ওদের সাথে আন্ডারস্ট এমন হয়েছে বাকিও লাগাতো, যে বলছো না মাসের সাথে টাকা দিবি আজকে লাগাতো ওই তো ওকে। যেমন আজকে একটা খেলা গেল, আজকে লাগাই দিলাম ভাই আজকে টাকা নাই, বেতন পারে টাকা দিব স্যালারি পাইলে, তো ওইটাই মানত। তখন ওদের সাথে খেলতাম আস্তে আস্তে, এমন এক সময় এসে যখন আমার বেতন 7-5 হাজার টাকা, আমি ধরতাম 15,000 টাকা বাজছি বাজি ধরতাম, 15,000 টাকা বাজি ধরার পর আমি কীভাবে দিব তখন টেনশন হয়ে দেখা, আর এই বেতন 5,000-10,000 টাকা কোথা থেকে দিব। তখন আর বেশি নাম ধরা শুরু করি, 10,000-20,000 ধরা শুরু করি।
ওকে, আপনার এই স্টোরিটা আমি কিছুটা কনফিউজ। আমাদের এখানে বেশ কয়েকজন এরকম যারা এইসব কাজে পয়সা ব্যয় করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। একটা খুব বিখ্যাত প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একজন এসেছিলেন, খুব বিখ্যাত একজন মৌলানা কিছুদিন আগে এসেছিলেন, তিনি বলেছেন। তো অলরেডি আপনার স্টোরির এসেন্সটা মানুষ জানে যে আপনার ঘটনাটা কোন দিকে যাচ্ছে, কিন্তু আপনার বলার স্টাইল যেরকম, এই জায়গাটা থেকে আমাদের লিসনাররা আসলে 2 ঘন্টা আপনার সঙ্গে থাকবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যেহেতু একটা অডিও মিডিয়া এবং এখানে ঠিকমতো বলতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট, আপনি আপনার যেভাবে গল্প আপনি করছেন তাতে আমাদের লোকজন যেটা আমি দেখতে পাচ্ছি, রিপ্লাই যেটা দেখতে পাচ্ছি, তাতে খুব বেশি তারা এটাকে খুব বেশি মনোযোগ দিতে পারছেন না। আমি একটা কাজ করতে চাই প্রিয় শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানান যে ও আসলেই বলার সুযোগটা পাবে কিনা পুরো 2 ঘন্টা। যেটা হয়েছে যে এই জুয়াটা করতে গিয়ে ওর জীবনটা অনেকখানি ধ্বংস হয়ে গেছে, সেই ধরনের স্টোরি, কিন্তু ওর যে ধরনের বলা তাতে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন কিনা ওকে সামনের দিকে সুযোগ দেওয়া উচিত কিনা, আপনাদের মতামতের উপরে আমি বাকি সময়টুকু কন্টিনিউ করব। যদি আপনি মনে করেন যে না, ওকে আসলে কন্টিনিউ করতে দেওয়া উচিত এবং ও কন্টিনিউ করুক, তাহলে আপনি ভোট প্রদান করবেন ইয়েস বলে। যদি মনে করেন যে না, ও যা বলছে সেটা আসলে শোনার মতো না কিংবা খুব বেশি কনসেন্ট্রেশন প্রদান করাও যাচ্ছে না, তাহলে আপনারা ভোট প্রদান করবেন নো বলে। বাট দ্য স্টোরি ইজ ইম্পর্ট্যান্ট। সো যেটা করতে হবে আপনাকে, SMS করতে হবে। SMS করার নিয়ম মানে ভোট দেবার নিয়ম হচ্ছে আপনি লিখবেন ইয়েস অথবা নো, আমি বারবার বলছি আপনি লিখবেন ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আমি আবারও বলছি ইয়েস অথবা নো লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। একটি নাম্বার থেকে একটা মাত্র ভোট কাউন্ট করা হবে, সুতরাং বেশি বেশি SMS করার কোনো প্রয়োজন নেই। আমরা একটু পরেই জেনে নেব কম্পিউটারের কাছ থেকে SMS পোলের রেজাল্ট। আমি যতটুকু বুঝি যে এই কাজটা করতে গিয়ে আপনার পরিবারের একটা বড় ক্ষতি আপনি করেছেন, এবং আমরা লিসনারদের মতামত পেলেই কেবলমাত্র আপনাকে কন্টিনিউ করতে দেবো। একটু বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার বাবার আয় রোজগার কতটুকু, সেটা আমরা আমাদের আপনার কথা শুনেই আমরা বুঝতে পারছি কত কত পরিমাণ আপনি আপনার পরিবার থেকে লস করেছেন, কি পরিমাণ অ্যামাউন্টের অর্থ, মানে কি কত টাকা লস করেছেন?
4.5 লক্ষ।
এটা আপনার ফ্যামিলি জানে?
ফ্যামিলি জানে 2.5 লক্ষ।
বাকি 2 লক্ষ আজকে অনুষ্ঠানের মাধ্যমে জানলাম। এই টাকাগুলো কি এখনো ধার অবস্থায় আছে?
1 লক্ষ টাকা ধার অবস্থা আছে।
তো আপনি চলেন কিভাবে এলাকায়?
চলি মানুষের উপরে দেখা, আমার আব্বু এমন, আমার আব্বু অনেক কষ্ট পাইব, সব অনেকটা জানলে যা জানছে তাই মেনে করে দিব।
এখনো কি এসবের মধ্যে আছেন নাকি এখান থেকে সরে এসেছেন?
এসবের মধ্যে সরে আছি, কিন্তু আমার নেশার মধ্যে আসক্ত।
এখন নেশা করেন?
জি।
কি নেশা করেন?
ইয়াবা, শুকনো গাঁজা।
এগুলো পান কোথায়?
এটি আমাদের গ্রামের লোক যখন থাকে যারা
খায়। আপনি বুঝেন না এগুলো খারাপ জিনিস?
জি বুঝি, যখন টাকা আসছে তখন এমন হয়েছে শুধু খাইতাম, আমি জীবনে কল্পনা করি
না। টাকা আসার পরে গিয়ে আপনি মূলত এগুলোর প্রতি এফেক্টেড হয়ে যান, মানে টাকা যেহেতু পকেটে আছে সুতরাং খাইতে থাকি যা ইচ্ছা করি। এছাড়া অন্য ধরনের কোনো অনৈতিক কাজ করেছেন, মেয়েদের সঙ্গে মেশা, উল্টাপাল্টা করা,
ফিজিক্যালি
এগুলো করেছেন, মানে কোনো কিছু বাদ দেননি আর কি? আপনার গলার যে অবস্থা আজকে, আপনার যে অবস্থা, এটা কি মূলত নেশা করার পর থেকে এরকম নাকি আগে থেকে এরকম ছিল? আগে থেকেই ছিল। কথা গুছিয়ে বলতে পারেন না এবং ঠিকমতো বলতেও পারছেন না। আপনি পড়াশোনা কমপ্লিট করেছেন না?
এখন পড়ালেখা করি।
কিসে পড়েন?
বিএ।
বিএ পড়তেছেন। ভবিষ্যতে চিন্তা কি, বেরোতে পারবেন এই জায়গা থেকে, নেশা থেকে বা অন্য কোনো?
জি অবশ্যই চিন্তা মনে আছে এখান থেকে বেরোতে পারে।
লাস্ট কবে নিয়েছেন?
লাস্ট
নেশা?
লাস্ট গতকালকে আগের দিন।
গতকালকে আগের দিন কি নিয়েছেন?
ইয়াবা।
ইয়াবা কত টাকা লাগে একটা নিতে?
120 টাকা।
120 টাকা। এটা যে খান, এটা খেলে কি হয়?
এটা খেলে একটু চোখ মুখ লাগে, যেমন বুকের ভিতর যেমন শুকনো মুখ না লাগে ওরকম।
এই শুকনো লাগে, লাভটা কি?
লাভটা কিছু না, যেমন একটা অনুভূতি লাগে, ভালো লাগে, দূরে খাই এরকম লাগে। জিনিসটা
মানে সিগারেটের মতো অবস্থা?
সিগারেটের মতো জিনিস। খাওয়ার পর সে একটা না খেলে মাথা দন দন হয়ে যায়, খাওয়ার পর সে একটা লাগে।
প্রিয় শ্রোতা, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনাদেরকে রেজাল্ট জানাবো যে ওর যে অবস্থা সেটা নিয়ে আপনারা আসলে স্টোরিটা কন্টিনিউ করতে চাচ্ছেন কিনা।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment.
বিরতির পর ফিরে আসলাম প্রিয় শ্রোতা। একটু আগে আমরা ভোটে দিয়েছিলাম আমাদের এই আজকের আদনানের যে জীবনের অপ্রিয় সত্যগুলো সেগুলো বা সিক্রেটসগুলো আপনারা জানতে চান কিনা, কারণ ওর বলার ধরনটা যেরকম সেটা আসলে ঠিকমতো বুঝে ওঠা যাচ্ছে না। পুরো 2 ঘন্টা আসলে অডিও মিডিয়াতে না বুঝলে সমস্যা, বলার স্টাইল যার যার তার তার, কিন্তু না বুঝতে পারলে এটা নিয়ে আসলে আগানো খুব মুশকিল। তারপরও আপনাদের অনুমতি চাচ্ছিলাম, আপনারা যেটা বলবেন সেটাই। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি 85% হচ্ছে নো ভোট, মানে ওনারা বলছেন যে আসলে কন্টিনিউ করতে দিতে চান না। আদনান, আমি সরি, আমাদের বিষয়টা সম্পূর্ণই আমাদের শ্রোতাদের হাতে, তারা যেটা বলেন সেটাই আসলে কন্টিনিউ হয়। আপনার এই যে আপনার গল্পটা শুনতে চাচ্ছে না বা শোনার জন্য আপনাকে ফ্লোর দিতে চাচ্ছে না, আপনার লিসনারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা একেবারে শেষ বেলায়?
আমি একটা কথাই বলতে চাই, আমি যেসব কাজগুলি করেছি সেসব জিনিসগুলো যেন কেউ আর না করে, কারণ একটা ছেলের কাছে একটা পিতামাতা অনেক কিছু চাওয়ার থাকে। সেসব নেশা আসক্ত না হওয়া মাদকের দিকে, আর আমি আপনাদের কাছে
থ্যাংক ইউ। এবং আপনি নিজে এটা ফলো করেন, আপনি মানুষকে উপদেশ দেওয়ার আগে নিজে আগে ফলো করেন, কারণ গত পরশু দিন আপনি ইয়াবা নিয়েছেন, আপনি একটু আগে বলছিলেন। আপনি নিজে যদি এটা বুঝে বেরিয়ে আসতে পারেন তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। প্রিয় শ্রোতা, আমরা যেহেতু তাকে আর ফ্লোর দিচ্ছি না, আমাদের অনুষ্ঠানের সময় বাকি আছে, আমরা আরও একজন গেস্টকে আমাদের স্টেজে আমন্ত্রণ জানাবো। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিকে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের।
Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।
অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখানে যারা কনফেস করেন, এখানে যারা ভুল বলেন, অপরাধ বলেন কিংবা নিজের জীবনের এমন কোনো সিক্রেটস রিভিল করেন, তারা আমাদের কাছে সম্মানের পাত্র ইন দ্যাট সেন্স, এই অর্থে যে তারা তাদের ভুল বুঝতে পেরে, পরিণতি বুঝতে পেরে নিজের বিবেক বোধের জায়গা থেকে লাখ লাখ মানুষকে সচেতন করবার জন্যে আমার সামনে খুব কাছাকাছি একটা চেয়ারে বসে নিজের জীবনের ভুলগুলো বলেন। সুতরাং তাদের দিকে আঙুল তোলা আমাদের উদ্দেশ্য নয়। আজকের এই গল্পটা অনেকখানি নিজের সীমাবদ্ধতার জায়গা থেকে, ফিলিংসের সীমাবদ্ধতার জায়গাটা থেকে আপনাকে অনেকখানি গেস্টের দিকে আঙুল তোলার জন্যে ইমোশনের জায়গাটা থেকে বারবার ভেতর থেকে তাড়িত করবে। কিন্তু আপনাদেরকে প্রথমেই বলে নিচ্ছি, যিনি গেস্ট তার জায়গায় নিজেকে চিন্তা করুন, তার জায়গায় আপনি যাতে কখনো এরকম ভুল না করেন সেজন্যই আমাদের এই অনুষ্ঠান। সুতরাং গেস্টের দিকে আঙুল তোলা নয়, আঙুলটা নিজের দিকে তুলুন। ওকে শুনে আপনি ভালো থাকুন, ওর পরিণতি জেনে আপনি ভালো থাকুন। শুরু করছি আমাদের সিক্রেটস, এবং একই সাথে আমি আপনাদেরকে বলবো ঢাকা এফএম এর যে পেজটিতে আপনারা যারা কানেক্টেড আছেন কিংবা আমার পেজটিতে যারা কানেক্টেড আছেন, এখানে যে পোস্ট দেওয়া হয় ফেসবুক পোস্ট, সেখানে আপনারা কমেন্টস করবেন, প্লিজ কমেন্টস করবেন এই গল্পটা চলাকালীন সময়ে। কারণ যে কমেন্টসগুলো আপনারা করছেন এখানে, গেস্ট যিনি আসেন তিনি প্রত্যেকটি কমেন্টস এবং আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, সুতরাং কমেন্টস করবেন। ওকে, প্রথমে আপনার নামটা একটু বলুন।
আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন।
শাকিল হোসেন, আপনি তো সিক্রেটস অনুষ্ঠানটা শোনেন।
জি।
আপনার কখনো কি মনে হয়েছে যে এই অনুষ্ঠানে গিয়ে যদি আমি আমার কথাগুলো বলি সেটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে?
না।
কেন মনে হয়?
আমার কাছে মনে হয় যে আমি যদি এটা বলি তাহলে আমার আমার ভিতরে যতটুকু সেন্সিটিভ বিষয়গুলো আছে এগুলো সবাই জানতে পারবে, আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো অন্য করবে না।
রাইট। এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন যে ভাইয়া তোমার এখানে যারা আসেন মানে সিক্রেটস অনুষ্ঠানে, অনেক বড় বড় ভুল করা, অপরাধ করা মানুষ, তাদের কি কোনো সমস্যা হয় না, তাদের পরবর্তীতে কোনো সমস্যা হয় না? এই প্রশ্নের উত্তর আমি মোটা দাগে যেভাবে দেই যে আমরা তাদেরকে এমনভাবে প্রেজেন্ট করি এখানে, সামাজিকতার কথা চিন্তা করে, আইনি কথা চিন্তা করে, সমস্ত কিছু চিন্তা করে, যাতে করে তার ব্যক্তিগত জীবন এবং একসাথে সামাজিক জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এবং সেই অর্থে আপনি একেবারে নিশ্চিত থাকতে পারেন। কারণ এই মানুষগুলো নিজের বিবেকের তাড়না বোধ থেকে মানুষের উপকার করতে আসে, উল্টো তাদের ক্ষতি হোক এটা নিশ্চয়ই আমরা চাইবো না। সুতরাং সেদিক থেকে আপনি একেবারে নিশ্চিত থাকতে পারেন। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা ফোন দেবেন আমাদেরকে এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904। শাকিল, ফ্লোর দিচ্ছি আপনাকে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। জি
জি, আমি ছোটবেলা থেকেই বলতে চাই।
নিশ্চয়ই।
আমি ছোটবেলা যখন, আমি গল্পের সুবিধার জন্য একটু বলে রাখি যে আমার মা নেই, বাবা আছেন, তবে বাবা থেকেও না থাকাই সমান কথা।
ঠিক আপনি ওই ছোটবেলার গল্পের কথা বলছেন?
জি।
আচ্ছা, তো জন্মের পরে আপনি আপনার মাকে কখনো দেখেননি?
না।
কেন দেখেননি?
আমি আমার চাচির কাছে মানুষ হয়েছি ছোট থেকে, তো আমার চাচি অনেক ভালো ছিল। আমার
কি শুনেছেন আপনি মা না থাকার গল্পটা কি?
আমি যতটুকু শুনছি আমার মার বাসা ছিল নোয়াখালী।
আচ্ছা।
হ্যাঁ, আর নোয়াখালী মানুষ কিরকম হয় সেটা অনেকেরই পরিচিত আছে।
আচ্ছা।
আর তাছাড়া আমার মা আমার যখন 7 মাস বয়স ছিল আমাকে, আমাদের তো টিবল কল, টিবল কলের ড্রেনের মধ্যে ফালাই দিয়ে ছেড়ে চলে গেছিল, এমন অবস্থায় আমি মানুষ হয়েছিলাম।
এটা আপনি চাচাদের কাছ থেকে শুনেছেন?
জি, এবং প্রতিবেশীর কাছে শুনেছি।
ড্রেনের ভিতরে কেন ফেলে দিয়ে গেছিল, কারণটা কি?
কারণ আমার বাবার সাথে একটু গন্ডগোল হয়েছে, গন্ডগোল হওয়ার কারণে আমাকে ফালাই দিয়ে চলে গেছে।
এই স্মৃতিটা নিয়েই আপনি বড় হয়েছেন?
জি।
চাচা চাচি বা আরো পাড়া প্রতিবেশী আপনাকে বলেছে মা সম্পর্কে এই কথা?
জি।
যখন আপনার জ্ঞান হয়েছে তখন কি মাকে গিয়ে কখনো প্রশ্নটা করার সুযোগ পেয়েছেন যে মা তুমি আমাকে কেন ট্রেনের ভিতরে ফেলে দিয়ে চলে এসেছিলে?
না, সুযোগ পাইনি তো কখনো, তো তাকে এখন পর্যন্ত তার কোনো খবরই পাইনি। আমি
জানেনও না আপনার মা কোথায় আছে?
না।
কেউ আপনাকে কখনো বলেওনি?
না, কেউ কখনো বলেনি।
আপনার কখনো জানতেও ইচ্ছা করেনি, বের করতেও ইচ্ছা করেনি?
না, আমার ইচ্ছা করেনি,
কখনোই করেনি।
না।
কেন করেনি?
কেন করেনি, আমার ইচ্ছে করতো। আমি এখন আমার বয়স 23। হ্যাঁ, তো এই পর্যন্ত একটা বারের জন্য একটা আমার একটা সন্তান আছে, সন্তানটা কেমন আছে, কিরকম আছে কখনো
দেখতে
আসেনি, তো সেই কারণে আমি কখনো আমার মাকে আমি কখনো দেখতে চাইও না।
এই ঘটনার সত্যতা আমরা জানি না যে মা তাকে ড্রেনের ভিতরে আদৌ ফেলে গিয়েছিল কিনা, বা মা আসলে কি পরিস্থিতিতে তাকে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল, তবে ও যেটা বলেছে সেটা 100% কারেক্ট। এই জায়গাটা থেকে ওকে আমার বলার কিছু নেই যে আমার বয়স 23 বছর, এই 23 বছরে একবারের জন্য মা আমাকে দেখতে আসেনি। সেই জায়গাটা থেকে ও মায়ের প্রতি রাগ করতেই পারে, কিন্তু এই ড্রেনের ব্যাপারটি নিয়ে আমার বলার যেটা সেটা হলো, মাকে নিয়ে কেউ একজন বলেছে এক কথা, সেটা সন্তান হিসেবে আমি হয়তো ছোটবেলায় বিশ্বাস করেছি, কিন্তু আমার প্রাপ্তবয়স্কে সময় হয়ে গেলে আমি সেটাই বিশ্বাস করে মার কাছ থেকে দূরে থাকবো, সেটা একেবারেই অনুচিত। কজ ঘটনা তো উল্টোটাও হতে পারে যে মার কাছ থেকে দূরে রাখার জন্য আমাকে এটা বলা হয়েছে, কিংবা ড্রেনে ফেলার পেছনের কারণটা তো আমি জানি না, যেটা জানলে হয়তো বা আমি নিজেও বুঝতে পারবো যে হ্যাঁ, মার জায়গায় যদি আমি থাকতাম তাহলে ড্রেনে না, হয়তো আরও অন্য কোনো কিছু করতাম। দেখুন, কখনোই নিজের ইমাজিনেশন দিয়ে কোনো গল্পকে জাজ করবেন না, কজ মানুষের যার যার জীবনে যেটা ঘটে সেই আসলে জানে যে ঘটনার ইম্প্যাক্ট আসলে কি দাঁড়াতে পারে, আদারওয়াইজ ইট ক্যান বি ইমাজিন। ওকে, বলুন, একেবারে ছোটবেলায় আছি আমরা।
জি, আমি আমার যতটুকু মনে আছে সেখান থেকেই বলতেছি, আমার যখন 9 বছর বয়স তখন আমি ফার্স্ট স্কুলে ভর্তি হই। হ্যাঁ, তখন আমি ফার্স্ট স্কুলে ভর্তি হই 9 বছর বয়সে, কারণ আমাদের ফ্যামিলিতে অনেক অভাব ছিল।
আচ্ছা,
অনেক অভাব ছিল, এমন সময় গেছে আমরা 3 বেলার খাবার একবারও পাইনি। আমার চাচি একটা বাসা বাড়িতে কাজ করতো আর আমার চাচা তখন অনেক অসুস্থ ছিল, তো তখন আমরা 3 বেলার খাবার একবারও পাইনি, আমি পড়বো কিভাবে?
রাইট,
একটা কলম কিনে টাকা নিই সেখানে আমরা পড়বো কিভাবে? তারপরেও আমি অনেক চেষ্টা করছি এই পড়াশোনা করার জন্য। তো আমি তখন 9 বছর বয়সে ক্লাস 1 ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ভর্তির রোল ছিল আমার 82 ভর্তি রোল। তো তখন আমি পড়াশোনা করতে থাকি, একটু একটু এরকম করেই পড়তেছি। কখনো আমি ক্লাস 1 যখন পরীক্ষা দিতে গেছি, আমি সকালবেলা কোনো কিছু খেয়ে যাইনি, আমার পরীক্ষা দিতে দিতে দুপুর হয়ে যাচ্ছে, আমার হাতের কলম লিখতেছে না, এরকম একটা পরিস্থিতি। তো তারপরেও আমি পরীক্ষা দিছি, অনেক ভালো হয়েছে পরীক্ষা। তারপরেও আমার পরীক্ষা ক্লাস 2 আমার 24 হয়েছিল আমার পরীক্ষার রেজাল্ট। তো এরকম রেজাল্ট ভালো দেখে আমার স্কুল থেকে অনেক সহযোগিতা করে, কলম কলম বই খাতা সম্পূর্ণ তারাই দেয়। তো আমার ওই দিকটায় আমার একটু পড়াশোনা করতে সুবিধা হতো। তো তারপর পড়াশোনা করতেছি, করতে করতে আমি তখন ক্লাস 3 উঠলাম। ক্লাস 3 পরীক্ষা এখনো দেইনি। তো আমাদের বাড়িতে তো এমনিতেই অভাব চলতেইছে, বাবা মানে এমন একটা অসুস্থতা হয়েছিল, মানে যাকে আমি বাবা বলতেছি সে আমার চাচা, তাকে আমি বাবা বলেই ডাকি এবং আমার চাচিকেও আমি মা বলেই ডাকি।
আপনার আসল বাবা কোথায় গেল?
আমার আসল বাবার কোনো খবর নেই।
মানে
মানে আমার আসল বাবা আমার 7 বছর যখন বয়স ছিল তখন আমার মুখে ঘা হয়েছিল। আমি ভাত জিনিসটা আমি খাইতে পারি না, আমি শুধু 3 বেলায় একটা চা খাই। সেই চা খাওয়ার জন্য আমার চাচি তো বাসায় নেই, আমার চাচাও তখন ছিল না, চাচা বাইরে ছিল। তো তারপর বাবাকে আমি বলি যে আমি একটা চা খাবো, আমাকে একটা চা কিনে খাওয়াও। আমাকে সে চাটা খাওয়ায়নি, আমাকে ওখান থেকে বাড়ির উঠান থেকে সটাইতে সটাইতে বাইরে ফেলে দিচ্ছিল। এরকম একটা অবস্থায় ছিলাম আমি, আমার মানে আমার বাবা বা মা আমি কখন এরকম হাতে পাইনি।
যে যার বাবার কাছ থেকে কখনো এই ধরনের ট্রিটমেন্ট পায়নি সে কখনো বিলিভ করতে পারবে না যে কারো বাবা কখনো এরকম কোনো কিছু করতে পারে। এটা খুব বড় ফেইলার যে যে সন্তানকে আপনি ভালোভাবে মানুষ করতে পারবেন না, তাকে পৃথিবীতে আপনি কেন আনলেন, কত বড় ফেইলার হতে পারে এটা, আনথিঙ্কেবল। তো এই চাচা চাচির কাছেই মানুষ হয়েছেন আপনি, এবং এরপর বাবার খোঁজ খবরও ছিল না, কোথায় গেছে কি করতেছে
না? ওই তারপর থেকে বাসা থেকে চলে গেছে আর কোনো, ওই আমাকে মারার পর থেকে মানে আমার চাচি আসে অনেক বকাঝকা করে যে কেন তুমি ওকে মারলা, কেন তুমি এভাবে একটা চা তুমি খিলাতে পারো না, তুমি কিসের বাবা হইতো, তুমি কেন জন্ম দিচ্ছ, এরকম করে বলে তোমাকে খাওয়াইতে হবে না, আমি আসে খাওয়াবো, তুমি তিনটা টাকা দিয়ে তুমি চা খাওয়াইতা, আমি আসে তোমাকে টাকা দিতাম, তোমার সমস্যাটা কোথায় ছিল, তুমি তাকে কেন মারতে যাবা, এরকম একটা চিজ। তখন বাবা ওই কথাবার্তা শুনে চলে যায়, আর তখন থেকে আমি চাচি চাচাকেই আমি বাবা মা বলে রাখি। আমার অনেক ভালো আমার চাচি চাচা অনেক।
ওনাদের ঘরে কি আর কোনো সন্তান ছিল? ওনাদের ঘরে কি আর কোনো ছেলে মেয়ে ছিল আপনি ছাড়া?
একটা মেয়ে ছিল।
একটা মেয়ে ছিল। আপনার চেয়ে বয়সে কম, বড় না ছোট?
বড়।
বড়। আমি যেটা বুঝলাম যে এই চাচাকেই আপনি আপনার বাবা বলে ডাকতেন এবং এই চাচাই আপনাকে পিতৃস্নেহে বড় করেছে। ওকে প্রিয় শ্রোতা, এখন থেকে শুরু করে পুরো গল্পের মধ্যে উনি যাকে বাবা বলে সম্বোধন করবে তিনি আসলে তার চাচা, এবং তার জন্মদাতা বাবা এবং মা তার প্রতি কী ব্যবহার করেছে সেটা আপনারা জেনেছেন। খুব ভালো করে লক্ষ্য রাখবেন, কারণ এই চাচা আজকের এই সিক্রেটসে খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। আমার তো এখনই গা শিউরে উঠেছে। বলেন। হ্যাঁ,
তারপর আমি ওই ক্লাস থ্রিতে উঠলাম, ক্লাস থ্রির পরীক্ষা দিচ্ছি। পরীক্ষাধীন অবস্থায় আমি, আমাদের ওখানে মেলা হয়, তখন চাচার মানে ওই অসুস্থতার কারণে কাজ করতেই পারে না,
মানে
কি একটা অসুস্থ হয়েছিল জানি না সঠিক, আমি তখন বুঝতাম না, তো এখন বুঝি। তো এখন কাজ করতে পারতো, তো একটা ডিউটি শুধু মানে বসে থাকা কাজ ছাড়া তেমন কিছু করতে পারতো না, তো লাইফ জ্যাক ছিল আমার চাচা। তো আমি তখন ওই, এটা হচ্ছে আপনার 2010 সালে আমাদের ওখানে স্টুডিওমে মেলা হয়, আন্তর্জাতিক শিল্প মেলা প্রত্যেক বছরই হয়। তো ওই মেলাতে আমি ওই চানাচুর ভাজতে যাই, চানাচুর ভাজলে পরে কিছু টাকা আসবে আমার ফ্যামিলি,
মানে চানাচুর ভাজা বিক্রি করবেন তাই তো? হ্যাঁ
হ্যাঁ, চানাচুর ভাজা বিক্রি করবো বলতে গেলে অন্যের দোকানে আমি চানাচুর ভেজে দিই।
ও আচ্ছা আচ্ছা, আপনি অন্য দোকানে চানাচুর ভেজে মানে এক ধরনের পরি মানে এটাকে কি বলা যেতে পারে, দিনমজুর খাটা আর কি যেটাকে বলে।
হ্যাঁ
হ্যাঁ,
তো তখন ওখানে গেলে পরে 20-30 টাকা করে দিত
প্রতিদিন।
হ্যাঁ প্রতিদিন
মাত্র,
হ্যাঁ 20-30 টাকা করে দিলে আপনার হচ্ছে 1 কেজি চাল হতো কোন রকম, 1 কেজি চাল হলে আমাদের 3 বেলা খাওয়া হতো। তো আমি ওই 30 টাকার জন্য প্রতিদিন দিতাম। তো এখন ওখানে গিয়ে 4-5 দিন খাটলাম, মেলাটা যেহেতু 1 মাস থাকে 5 দিন খাটলাম, 6 দিনের মাথা, 6 দিনের মাথা আমি স্টুডিয়ামের সামনে, অনেক পোশাকের চাপ দিচ্ছিল, স্টুডিয়ামের সামনে আমি পোশাক করতে গেছিলাম এক সাইটে। তো পোশাক করতে গিয়ে ওই সময় কারেন্ট গেছিল, কারেন্ট গেছিলো আমাদের ওখানকার একটা মানে কি বলবো, ওর সবাই পরিস্থিতি ওকে সবাই চিনে, মানে ওর পুলিশের খাতায় নাম আছে এরকমটা। তো কারেন্ট গেছিলো, তখন ও আমাকে মানে গলায় চাকু ধরে, আমার গলায় চাকু ধরে, আমি ওকে বললাম কি ভাই আমার গলায় চাকু ধরে, আমার কাছে তো তেমন কিছু নাই যে তুমি আমার কাছ থেকে নিবা।
রাইট,
তো তারপরেও সে আমাকে ধরে ওই পাশে মানে একটা বাসা ছিল ছয়তলা ওখানে, তো ওই ছয়তলা বাসার সাইড এনে দেয় রাখে, মানে দেখলি ও একটা সানসেটে রাখে, মানে আমি ওখানে পোশাক করতে গেছিলাম যে ওখানে কিছু একটা করতেছে সম্ভবত আমি দেখবো, এই এটা মনে করে সে আমাকে ওখানে বেঁধে সে উপরে নিয়ে যায়।
আচ্ছা,
মানে সানসেট এর উপরে নিয়ে শোয়ায় রাখে,
সানসেট সানসেটের উপরে মানে জানলা যে সানসেট থাকে ওটার উপরে। হ্যাঁ,
তো সেখানে আমি শুয়ে থাকি। তারপর ও ওখানে মানে কিছু চুরি করার জন্য গেছিল, তো কি চুরি করতে গেছিল সেটা আমি জানি না। তো আমি পরীক্ষা দিন অবস্থায় ছিলাম, আমার পকেটে একটা স্টেপলার ছিল, স্টেপলার শুধু মানে এক পিন মারার জন্য শুধু স্টেপলার ছিল আমার কাছে,
স্টেপলার।
হ্যাঁ স্টেপলার, তো ওই জিনিসটা আমার পকেটে ছিল। তো ও কি করতেছিল জানি না, এরকম করতে করতে ওর বাসার মালিক আসে, বাসার মালিক আসে তাকে দেখে ফেলে, দেখে ফেলার ফলে ও দৌড় ধাপাতে পালায়, পালানোর পরে পুলিশ চলে আসে কিছুক্ষণ পরে।
পুলিশ?
হ্যাঁ পুলিশ এসে অলরেডি আমাকে দেখে ওখানে, দেখার পরে পুলিশ আমাকে ধরে, আমাকে ধরে পুলিশকে আমি অনেকবার বলছি যে আমি এইসবের মতো কোনো কিছুতে জড়িত না।
হাত পা বাঁধা থাকার কথা ওইখানে,
হাত পা বাঁধা, আমি হাতের বাঁধনটা খুলছিলাম, মানে যেই সময়টা আমাকে ধরছে সেই সময়টাতে আমি হাতের বাঁধন খুলে ফেলছি।
হ্যাঁ,
তো হাতের বাঁধন খুলে আমি পায়ের বাঁধনও খুলে ফেলছি সেই সময়টাতে আমাকে ধরছে
পুলিশ।
হ্যাঁ, তো ধরার পরে ওটা রাত 4টায় আমাকে ধরছে, ধরার পরে
কি এতক্ষণ ধরে এই সন্ধ্যার সময় ধরে নিয়ে গিয়ে আপনাকে রাত 4টা পর্যন্ত ওখানে রেখেছে?
হ্যাঁ রাত 4টা পর্যন্ত আমি ওখানে, রাত 4টার পরে আমি পায়ের বাঁধন খুলতে পারছি।
আচ্ছা,
তারপর মানে 4টার সময় আমি যখন হাত পা খুলে ফেলছি, খুলে ফেলে মানে নামবো, নামার পরিস্থিতি সেই সময় মালিক আবার দেখে
সানসেটের উপরে গিয়ে।
তো তারপর ওই পুলিশরা সঙ্গে সঙ্গে আসে, এসে আমাকে ধরে ফেলে, ধরে ফেলার পরে মানে আমি অনেকবার বলছি, তারপর আমাকে বিশ্বাস করেনি কখনো, তো বিশ্বাস যখন করেনি তখন আমি তখন তারা আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে এই ছেলেটাকে তো আমি চিনি, সে তো সকল পরিচিতই। তারপর তার নামটা আমি বললাম, বলার সঙ্গে সঙ্গে তাকে ধরছে। ধরার পরে সকালবেলা তাকে ধরছে বাসায় গিয়ে, ধরার পরে ওকে আমাকে মারধর করেনি অবশ্য, চর ঠাকুর মারছে, কিন্তু আমাকে ওখান থেকে ছেড়ে দিবে থানা থেকে, সে ছেড়ে দেওয়াটা আমাকে দেয়নি। তো তারা বলছিল যে তোমাকে আমি ছেড়ে দিব, তুমি নামটা বলো। তা আমি তো নাম অবশ্য বলবো, আমি তো এখানে কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসী না, আমি চুরিও করিনি, কিন্তু নাম অবশ্যই বলবো। তো তারপর তারা বিশ্বাস করেনি, তারপর তাকে ধরলো। ধরার পরে দুজনকে একসঙ্গে চালান দিল, এবং
ওর সঙ্গে আপনাকেও দিয়ে দিল চালানে।
হ্যাঁ, শুধু স্টেপলার দিয়ে মাত্র 800 টাকার মামলা।
স্টেপলার দিয়ে 800 টাকার মামলা দিল পুলিশ?
হ্যাঁ।
800 টাকার মামলা কি হিসেবে?
ওই স্টেপলার আর হচ্ছে ওই সাইটে এমপি ভাঙ্গাসুরা ঘড়ি ছিল, ওগুলা মিলে ধরছে, এগুলা মিলে 800 টাকার মামলা ধরছে।
আচ্ছা।
তারপরে আমাকে চালান দেয় কোর্টে। কোর্টে ওঠানোর সুযোগ হয়নি, বিকাল 4টার দিকে চালান দেয় কোর্ট থেকে, ডাইরেক্টলি উন্মোচন দিয়ে দেয়। হ্যাঁ, উন্মোচন দিয়ে দিচ্ছে, দেখেইনি, দেখার আগেই তারা উন্মোচন দিয়ে দিচ্ছে। তখন জেলে গেলাম, তখন আমি তো মানে হাজতি না, কোয়াইদি।
জেলে চলে গেলেন?
হ্যাঁ।
কি বলেন আপনি, মাই গুডনেস, আপনি কোর্টে গিয়ে কোনো কিছু বলার সুযোগ পাননি?
না,
দেখেই আপনাকে জেলে দিয়ে দিল।
আমাকে দেখেইনি,
না দেখি,
না দেখি তারা উন্মোচন দিয়ে দিচ্ছে।
What a shame, man. Okay, তারপর?
তো তারপর আমি যখন জেলে যাই, জেলে যাওয়ার পর তো অনেক কান্নাকাটি করি। তবে আমার
ইনভাইট আমার ফ্যামিলি খবর পেলো, চাচাজি খবর পেলো?
আমার ফ্যামিলি খবর পাইছে, 5 দিন পর খবর পাইছে।
ততক্ষণ আপনি জেলে?
হ্যাঁ,
কয়দিন জায়গায় ছিলেন? হ্যাঁ, বলেন। তারপর?
তারপর খবর পাইছে, খবর পাওয়ার পরে তো আমাকে জামিন করবে সেই সামর্থ্য তো নাই।
রাইট, আপনি জেলে ছিলেন, আপনি 1 কেজি চাল কেনার জন্য আপনি কাজ করছেন, চানাচুর ভাতছেন, সামর্থ্য কোত্থেকে আসবে তাদের? যেটা আপনি বলছিলেন যে আপনি জেলে গেলেন, ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনার জীবনে জেলের, আমি একটু শুনতে চাই, কি দেখলেন ওখানে?
তো তারপর আমি জেলে গেলাম, ওখানে মানে আমাদের ওখানে 5টা ওয়ার্ড ছিল।
জি।
ওখানে কিশোর ওয়ার্ড ছিল, তো কিশোর ওয়ার্ডের মধ্যে বৃদ্ধ রাখা হতো এবং কিশোর দ্বারা তাদেরকে রাখা হতো। এই টোটা এদের এই দুই এক মিলে একটি রাখা হতো। তো ওখানে থাকি, দায়িত্ব আমি অনেক কান্নাকাটি করি, তারপরে ওরা আমাকে সান্ত্বনা দিত। মানে জেলের সবার থেকে ছোট আমি ছিলাম, আরো ছোট কম বয়সী ছেলে পেলে আছে, কিন্তু সবার থেকে ছোট আমি ছিলাম। তো তারপর তারা আমাকে ওখান থেকে ইয়াক করে, তারপরে বাসায় যখন খবর রায় 7 দিন পর আমাকে দেখতে আসে, দেখতে আসার পরে অনেক কান্নাকাটি করা হয়। কান্নাকাটি করার পরে সমশিবা অফিসে তারা গেছিলো, বাবা আমার বাবা সমশিবা অফিসে গেছিলো। সমশিবা অফিস থেকে তার
বাবা মানে আপনার চাচা?
হ্যাঁ, চাচা। সমশিবা অফিস থেকে তারা দেখতে আসছিল আমাকে জেলে। দেখতে আসার পরে আমাকে দেখে, সবার ছোট আমি, বয়সও কম, তবে তারা বয়স দিচ্ছিল সেখানে 15 বছর। আমার সার্টিফিকেট হিসাবে তখন বয়স ছিল আমার 12 বছর। তো তারপর তারা দেখতে আসার পরে 1.5 মাস পরে জামিন হয়েছে।
1.5 মাস আপনি জেলে থাকলেন?
হ্যাঁ, 1.5 মাস জেলে থাকলাম। কিন্তু জেলে থাকা অবস্থায় বেশ কয়েকজনের সাথে পরিচিত হই।
আচ্ছা।
তো তার মধ্যে আমাদের ওখানকার বিখ্যাত সন্ত্রাস ছিল পলসন।
কি নাম?
পলসন।
পলসন?
হ্যাঁ।
আচ্ছা।
এখন মৃত,
এখন সে মারা গেছে। কিভাবে মারা গেছে?
এখন তাকে ওই পন্ডিতাই মারছে,
বাকি সন্ত্রাসী যারা ছিল ওর অপোজিশনে যারা ছিল তারা মেরে ফেলেছে। আচ্ছা, তো পলসনের সঙ্গে আপনার পরিচয় কিভাবে?
পলসনের সাথে ওই একসঙ্গে ওই দুপুর 3টার সময় ছেড়ে দিত।
কোন এলাকার সন্ত্রাসী উনি?
ও আমাদের ওখানকার সদরে।
আপনাদের ওখানকার বলতে কোথায়? চিটাগং?
এটা বগুড়া।
বগুড়া?
হ্যাঁ।
বগুড়া কোথাকার এটা?
এটা বগুড়া আপনার হচ্ছে কালাই থানা।
আপনার বাড়ি কোথায়?
আমার বাড়ি বগুড়া।
আপনার বাড়ি বগুড়া?
হ্যাঁ।
আচ্ছা, তো
মাস্তান,
মাস্তান গড়ে ওই সময়টাতে আপনি হচ্ছে পলসনের সঙ্গে পরিচিত হচ্ছেন, তো বগুড়ার কালাই থানার হচ্ছে হলো আপনি যেটা বলছিলেন যে সন্ত্রাসী ছিল। ওকে, তারপর?
হ্যাঁ, তো তারপর ওই তার সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে সে আমাকে ভালোবাসতো। মানে জেলে তো খাবারের আইটেমে একটু সমস্যা হতো, তো সকালবেলা যেহেতু রুটি শুধু ছিল, সে আমার জন্য খিচুড়ি কোনো একটা আইটেম পাঠাইতো।
ব্যাকগ্রাউন্ডে আছি আমরা প্রিয় শ্রোতা, একটা সুন্দর ভবিষ্যৎ কীভাবে নষ্ট হয় সেই জায়গাটিতে আমরা আছি, এবং নষ্ট যার জন্য আমরা করছি সে আমাদেরকে কতটুকু নষ্ট করে সেটাও আমরা দেখাবো। নষ্ট করে কিছু ভালো থাকে, তার জীবনটা কী হয় সেটাও আপনারা জানবেন। সিক্রেটস একজনের সিক্রেটস হাজার জনের জন্য শিক্ষা। মনে রাখবেন, আজকে যিনি গেস্ট তার দিকে আমরা আঙুল তুলব না, তাকে নিজের জায়গাটায় বসাবো, যাতে করে আমরা তাদের মতো করে ভুল না করি। ইন দ্য মিডটাইম চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন। ইন দ্য মিডটাইম আপনি চলে আসতে পারেন ঢাকা এফএমের পেজটিতেও। ঢাকা এফএমের পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/ilovedhakafm। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ, ফিরছি 2 মিনিট পর। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার, শুনছেন সিক্রেটস ঢাকা এফ এম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে এবং আজকে এখানে শাকিল তার জীবনের সিক্রেটস রিভিল করছে। যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আর শাকিল এসছে বগুড়া থেকে। শাকিল,
তারপর কোন একটা আইটেম পাঠাতো আমাকে খাবারের জন্য, তো আর এইভাবে 1.5 মাস কাটলাম। যখন জাবিন হয় আমার, জাবিনের সময় সে আমাকে একটা অ্যাড্রেস দিচ্ছিল,
বলছেন
হ্যাঁ, অ্যাড্রেসটা আমার হাতে লিখে দিছিল ছোট ছোট করে, যাতে যেন বুঝতে না পারে চেক করে। আর তাছাড়াও জেলেও আর পাওয়ার ছিল অনেক,
বলছেনের
হ্যাঁ, যেহেতু আমি এটা কালাই থানাতে ধরা পড়ছিলাম, তো কালাই থানা থেকে এটা আপনার হচ্ছে ইয়াকে জয়পুরহাট জেলে নেয়।
ওকে,
তো কালাইখানা যেহেতু জয়ফ্রেট এরিয়ার মধ্যে, জয়ফ্রেট জেলে নেয়, তো তখন ও ওখানকার আমাকে অ্যাড্রেস লিখে দেয়। তখন জয়পুরহাটে ওই অ্যাড্রেসে যাইতে বলছিল, কিন্তু যাই নাই। তারপরে আমি বের হয়ে আসার পরে অনেক পড়াশোনা তো আর করতেই পারলাম না, আর হলো না। মানে আসার পরে এমন একটা অভাবের মতো পড়লাম যে আমার মা আমার জামিনের জন্য 10,000 টাকা ধার করছিল, সেই 10,000 টাকা কোথা থেকে ম্যানেজ করবে সে টেনশনে ছিলাম, আমি বাবা সবাই ছিল। তো আমি তখন একটা চায়ের দোকানে কাজ করতাম, চায়ের দোকানে ঢুকি, চায়ের দোকান থেকে আমাকে রোজ 50 টাকা দিত। 50 টাকা রোজে আমি তখন ওই চায়ের দোকানে থাকি, থেকে আমার একটা টাকা আমি খরচ করি না, 50 টাকা নিয়ে আসি প্রত্যেক দিন বাসায় দিই। তো বাসায় দিতে দিতে হঠাৎ করে আমার চাষিও অসুস্থ হয়ে যায়, এমন জ্বরের মধ্যে পড়ে যে আমার 50 টাকা দিয়ে শুধু ফ্যামিলি খরচ হচ্ছে, এই ধারের টাকা যে আমরা শোধ করবো সেই টাকাটা কোথায় থেকে পাবো। দিয়ে এরকম করতে করতে তো একদিন চিন্তা ভাবনা করলাম, দেখি ওই অ্যাড্রেসটাতে আমি যাই। তো তখন আমি ওই অ্যাড্রেসটাতে গেলাম, যাওয়ার পরে ওখানে আমি বললাম, তখন আমাকে চিনতে পারেনি, চিনতে পারেনি। আবারও আমি নক করলাম ভালো করে, তো তারা বললো আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি তুমি ওয়েট করো। তো তখন তারা দেখতেছি বিকেলবেলা পলসন আসছে, আমি সকাল থেকে ওখানে ওয়েট করলাম, বিকেলবেলা পলসন আসছে। যেহেতু তিন মাস পর ওখানে গেছি, হ্যাঁ পলসন আমাকে দেখে চিনতে পারছে, আর তাদের ছেলেপেলেরা তো আমাকে চিনতে পারবে না, কারণ তারা তো দেখেনি। তো বিকেল চারটার সময় আসার পরে পলসন আমাকে বলতেছে যে কী ব্যাপার, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তো তোমার ফ্যামিলি এখন চলতেছে কীভাবে? ও আমার জীবন গল্প ওখানে আমার শুনছে,
শুনছে জেলে বসে সব গল্প শুনেছে,
জেলে বসে সব গল্প শুনছে। তো তখন আমার এরকম বিষয়টা আমি খুলে বললাম যে আমার মা অসুস্থ, যে আমার জামিনের জন্য টাকা ধার করছিল, সেই টাকার ব্যবস্থা কোনোভাবেই করতে পারতেছি না। তো তখন আমাকে বললো ঠিক আছে তুমি আমার এখানে কাজ করো, কিন্তু তখন আমাকে 5,000 টাকা দিল, আমাকে 5,000 টাকা দিয়ে বললো যে তুমি 6-7 দিন পরে আসো, তোমার কাজ কামের লাইন ঘাটটা আমি ঠিক ক্লিয়ার করে ফেলবি, তুমি 6-7 দিন পরে আসো আর 5,000 টাকা নিয়ে দেয়, তোমার এই 10,000 টাকা দেনার মধ্যে 5,000 টাকা মারে দাও, 5,000 টাকা দিয়ে দাও।
আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, লাইন ঘাটের বিষয়টা বলতে উনি কি বোঝাচ্ছে? উনি কি আপনাকে ক্লিয়ার করেছিল যে উনি কোন ধরনের কাজ দিবে আপনাকে, নাকি তখনও ক্লিয়ার করেনি?
না ক্লিয়ার করেনি, তখনও
ক্লিয়ার করেনি। কিছু একটা কাজ দিবে আপনাকে, এটা আপনি জানেন? ওই সময় লেখাপড়া কি বন্ধ হয়ে গেছে কিনা আপনার?
হ্যাঁ বন্ধ হয়ে
গেছে, মানে আপনার ক্লাস 3 তে থাকা অবস্থায় লেখাপড়া শেষ?
শেষ।
ওকে বলেন।
তো তারপর আমি 7-8 দিন পরে গেলাম, তবে 5,000 টাকা নিয়ে গেছি বাসায়। তখন আমার চাচা বললো কি ব্যাপার, তুমি 5,000 টাকা তুমি কোথায় পেলা? তো তখন আমি বললাম যে আমি তা গেছিলাম এক জায়গায় টাকা কানেক্ট করার জন্য। তো তারা বলছে আমার 10,000 টাকা ওরা চাই সামান্য আমাকে কানেক্ট করে দিছে টাকা। তো তখন আমার বাবা বলে ঠিক আছে তাহলে 5,000 টাকা ওখানে ধারটা মারা দেওয়া হোক, তাহলে কাল থেকে তুমি কাজে যাও, ওটা দিয়েই চলি, তারপরে ব্যাপারটা কি দেখা হয় দেখা যাক। তো তারপর 7 দিন পরে আমি ওখানে গেলাম, তবে এই 7 দিনের মধ্যে আমি চায়ের দোকানে যাইনি, চায়ের দোকান থেকে আমি বলেছি চায়ের দোকানে আমি কাজ করবো না। তো তখন আমি বাবাকে বললাম আমি চায়ের দোকানে কাজ করবো না, আমার একটা অন্য জায়গায় একটা কাজ আছে, সেখানে আমি কাজ করবো। তো বললো যে কোথায়, আমি একটু দূরের কথা বললাম, বাইরে যাব এরকম বললাম। তবে বাসায় আর যেতাম না, 7 দিন পরে ডিডিপি ওর কাছে গেলাম,
পলসনের কাছে।
হ্যাঁ পলসনের কাছে।
ওকে,
গিয়ে ও আমাকে প্রথমে একটা স্কুল ব্যাগ দেয়, স্কুল ব্যাগে করে কিছু জিনিসপত্র দেয়, তবে ব্যাগে কি ছিল আমার তখন ধারণা ছিল না,
বয়স তখন 12 বছর।
ওকে, তো আমার ধারণা ছিল না, তখন ব্যাগে করে আমাকে দেয়। তো আমাকে যে অ্যাড্রেস মোতাবেক দেয় সেই অ্যাড্রেস মোতাবেক আমি পৌঁছায় দিই, পৌঁছায় দেওয়ার পর
মানে ও কি বলে যে ব্যাগটা এখানে পৌঁছায় দিবা, ব্যাস এটাই তোমার কাজ,
এই তোমার কাজ শুধু। তো তারপর আমি ব্যাগটা পৌঁছায় দিলাম, ব্যাগটা পৌঁছায় দেওয়ার পরে সেখান থেকে আমাকে 30,000 টাকা দেয়। তো 30,000 টাকা নিয়ে এসে আমি ডাইরেক্ট পলসন ভাইয়ের কাছে দিই,
যেখানে ব্যাগ দেন সেখান থেকে 30,000 টাকা দেয়।
হ্যাঁ
আচ্ছা।
তো 30,000 টাকা নিয়ে এসে ডিরেক্টলি আমি পলসন ভাইয়ের কাছে দিলাম, পলসন ভাই আমাকে ওখান থেকে 10,000 টাকা দিল, 10,000 টাকা দিয়ে 20,000 টাকা তার কাছে রাখলো।
10,000 টাকা আপনাকে দিয়ে দিল?
হ্যাঁ।
আচ্ছা,
তো তখন আমি বললাম যে আমি 10,000 টাকা এখন তুলে আমি বাসায় নিয়ে যাই, 7 দিন আগে 5,000 টাকা দিছি, 7 দিন আগে 5,000 টাকা দিয়ে 10,000 টাকা তুলে আমি এখন নিয়ে যাই, তাহলে তো আমার বাসায় সন্দেহ করবে যে আমি কিছু একটা করতেছি, অবশ্যই এটা বাড়তি ইনকাম, এত টাকা আসতেছে কোথা থেকে, কত তো হিসাব দেওয়া যাবে না। তো তারপর সে বলল ঠিক আছে তোকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিতে হবে, তোকে একটা অ্যাকাউন্ট খুলে দিই তোর নামেই, তুই ওই অ্যাকাউন্টে টাকা রাখ। তো তখন তাই করলো, আমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিল।
12 বছর বয়সে অ্যাকাউন্ট খোলা যায়?
12 বছর বয়সে জন্ম নিবন্ধন দিয়ে খোলা যায় নাকি?
উনি খুলে দিয়েছে?
হ্যাঁ উনি খুলে দিয়েছে।
আচ্ছা একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে আপনি তখনও কি আপনার কোনো আগ্রহ হলো না যে এই সামান্য একটা ব্যাগ দিয়ে আসলাম সঙ্গে সঙ্গে সে 10,000 টাকা দিল, নিশ্চয়ই সে আমাকে দিয়ে কোনো অবৈধ কাজ করাচ্ছে?
অবৈধ তখন সেরকম বোঝার মতন শক্তি আমার ছিল না।
বুঝলেও সে কি রাস্তা থেকে আসার মতো সৎসাহস রাখতো, এখানে একটা প্রশ্ন। কারণটা দেখেন যে ওর ফ্যামিলিতে এক বেলা খাওয়ার মতো অবস্থা নাই, দ্বিতীয় কথা হচ্ছে ওর জন্য ধার দেনা করে যেখানে ওর চাচা রোজগার করে না, ওর চাচাকে ও বাবা ডাকে, আর তৃতীয়ত হচ্ছে হলো গরিব মানুষের সামনে, একজন দুস্থ মানুষের সামনে, ভুক অভুক্ত মানুষের সামনে যদি একটা পোলাও কোরমা খাবার খাওয়ার সুযোগ আসে,
এবং সেটার মধ্যে কি মেশানো আছে সেই জিনিসটা ভাবা খুব ডিফিকাল্ট ক্ষুধা পেটে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটা থেকে ওকে চিন্তা করব। ওকে, যাই হোক বলেন তারপর।
তো তারপর আমাকে অ্যাকাউন্ট খুলে যাই, খুলে দেওয়ার পরে আমি অ্যাকাউন্টে টাকা রাখলাম, ওকে নিয়ে যাই টাকাটা রাখতে হয়। তো এরকম করতে করতে এবার কিন্তু প্রথমবার গেছি, দ্বিতীয়বার গেছিলাম, দ্বিতীয়বার যাওয়ার পরে দ্বিতীয়বার টাকা দেয়নি, 10,000 টাকা দিছিল, 10,000 দ্বিতীয়বার টাকা দেয়নি। তো দেয়নি আমি কিছু বলিনি, ওই আপনার আমাকে যে 10,000 টাকা দিছিল সেই 10,000 টাকা থেকে আমি 2,000 টাকা নিয়ে যায় বাসায় দিছিলাম। 2,000 টাকা আমি যা এক জায়গায় কাজে গেছি অন্য জায়গায়, সেখান থেকে 2,000 টাকা আমি তোমাকে দিলাম ধরো।
ওকে,
তো তারপর
আমি আপনি স্কুল ব্যাগটা নিয়ে যেতেন, আপনি কি স্কুল ড্রেস পরে যেতেন নাকি শুধু ব্যাগটা নিয়ে চলে যেতেন?
শুধু ব্যাগটা নিয়ে চলে যেতেন। ওকে, তো তারপর এবার তৃতীয়বার যখন আমাকে যেটা দেয় সেটা আমার চোখের সামনে দিয়েছিল, তখন আমি ওটা তো কত অতটা চিনতাম না। তবে
কি দেখলেন আপনি?
তবে আপনি হচ্ছে মানে টেপ পাতানো কোনো কিছু একটা জাতীয় জিনিস ছিল।
ওই সময়টাতে আপনি কি মনে করেছিলেন?
ওই সময়টাতে আমি এমনিতেই আপনার পটকা মনে করছিলাম।
পটকা?
হ্যাঁ,
ওই টেপ পাতানো কোনো একটা কিছু। কি রঙের দেখতে?
পটকা, তার কোন ব্যাটারির মতো।
আচ্ছা,
ব্যাটারির মতো টেপ পাতানো ছিল।
আচ্ছা, হ্যাঁ, কতগুলো ছিল এরকম?
ব্যাগ ভর্তি ছিল,
পুরো ব্যাগ, স্কুল ব্যাগ ভর্তি,
স্কুল ব্যাগ ভর্তি। তবে এটা অনেক ভারী হয়ে গেল, অনেক ওজন হয়ে যায়।
আচ্ছা,
তো তখন আমি বললাম এত ভারী জিনিস আমি নিয়ে যেতে পারবো না, আমি এভাবে হেঁটে হেঁটে যাওয়া পারবো না এত ভারী জিনিস নিয়ে। তখন বললো একটা সাইকেল দিচ্ছি, সাইকেলে করে নিয়ে যা। তো তখন সাইকেলে করে নিয়ে গেলাম, সাইকেলে করে যাতে যাতে এরকম 3 দিন ধরালাম একই জিনিসই। তো 3 দিন যাওয়ার পরে, 3 দিন যাওয়ার পরে তারা আমাকে হচ্ছে 3 দিন দেওয়ার পরে তারা আমাকে 20,000 টাকা দিচ্ছে।
আচ্ছা, সব মিলে 20,000?
হ্যাঁ, সব মিলে 20,000 টাকা দিচ্ছে। এই এই কদিনের মধ্যে টাকা দেয়নি, 20,000 টাকা দিচ্ছে এবং অ্যাকাউন্টে ম্যানেজ করে দিচ্ছে। হ্যাঁ, তো তারপর আমি বাসায় আসলাম একদিন, ফট করে তাদেরকে বলে আমি বাসায় আসলাম। বাসায় এসে ওখান থেকে আমি 10,000 টাকা দিছি যে আমি একটা কাজ করতেছি, খুব কষ্টের কাজ করতেছি, তবে টাকার আমার অনেক প্রয়োজন বিধায় আমি এই কষ্টের কাজগুলো করতেছি। আমাদেরকে দেখতেছিস যেখানে আমরা তোকে দেখবো, তুই আমাদেরকে দেখতেছিস। তো তারপর ওইরকম থাকলাম, 2 দিন থাকি, রেস্ট করে আবার ওখানে গেলাম পলসুম ভাইয়ের কাছে। পলসুম ভাইয়ের ওরা যেতে যেখানে থাকতো সেটা হচ্ছে একটা অফিস নামে ছিল, তবে অফিস না ওটা মানে খাবারের রেস্টুরেন্টের মতো একটা জিনিস ছিল।
আচ্ছা,
অনেকেই পাবলিক চাট দোকান এরকম ছিল, বাইরে চাট দোকান ছিল, ভিতরে অনেক কিছু জিনিস রাখতো ওখানে।
এবং
ওখানে যাই আমি প্রথমে দেখি অনেক টাকা, মানে এক সাইডে শুধু টাকারই ব্যাগ, মানে বস্তায় শুধু শুধু টাকারই বস্তা।
ওরে বাবা, ওকে,
এরকম। তো আমি ওখান থেকে,
ও যেগুলো বলছে সেগুলো সত্য? কিভাবে সত্য আমি সেটা আপনাকে প্রমাণ করে দিব। ওই যে টাকার কথা যেটা বললো, যে বস্তা বস্তা টাকা, সেটা কিভাবে সত্য আমি আপনাকে প্রমাণ করে দিব। কিছুদিন আগেই টেলিভিশনে এটা নিয়ে একটা বড় ধরনের রিপোর্ট হয়েছে, যারা আলটিমেটলি পথের ফকির ছিল তারা এই এই কাজের সঙ্গে জড়িত হয়ে তাদের আলিশান বাড়ি, কোটি কোটি টাকার বাড়ি, কিভাবে সেটা হয়েছে সেটা সে জায়গায় আমরা যাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ বলুন।
তো তারপর আমি ওই ওখানে গেলাম, যাওয়ার পরে ওই আপনার ওখান থেকে এবার ব্যাগে করে ইয়াবা দিচ্ছে।
যেখানে
যেখানে দিতে বলতো সেখানে সেখানে যেতাম, মানে ওরা আমাকে ছোট একটা ফোন দেয়, তখন নোকিয়া 1200 ফোন গুলো ছিল, সে ফোন ছোট একটা ফোন দেয়, ফোন করে করে আমি চলে যেতাম। তো তখন এভাবে চলতেছিল, চলতে চলতে 2011 সালে, তখন আমার বয়স 13 বছর, 11 সালে তখন ওদের একটু সমস্যা হয়ে যায়। সমস্যা হওয়ার কারণে জিনিস এখান থেকে অন্য কোথাও নিতে পারতেছে না, মানে ওদের অফিসে যেটা আসবে সেই জিনিসটাই আসতেছে না,
মানে ওখান থেকে সাপ্লাই বন্ধ,
সাপ্লাই বন্ধ, ওদের ওখান থেকে আসবে সেই জিনিসটা ওখানে আসতেছে না। তো ওই জন্য আমার তারা এই কাজটা আর করাচ্ছে না। তো আমার কাছে অলরেডি 20,000 টাকা আছে, এখান থেকে 2,000-2,500 করে সপ্তাহে সপ্তাহে দিচ্ছি বাসায়, সপ্তাহে সপ্তাহে বাসায় দিচ্ছি, চলতেছে বাসা ভালোই, কিন্তু বাসায় যাচ্ছি না, 3 মাস হলো বাসায় যাচ্ছি না।
কই থাকতেন এই সময়টাতে?
ওই যে ওখানেই থাকতাম,
রাস্তায় ঘুরতাম।
থাকতাম ওদের ওখানেই থাকতাম, একটা বারান্দায় বেড করে থাকতাম। তো তেমন রুমের ভিতরেও তারা রাখতো না, বারান্দা একটা ছিল, বারান্দায় তারা রাখতো, একটা কম্বল দিছে, একটা বালি দিছে, এরকমই ওখানে ঘুমাতাম। তো আমার কাছে ভালো লাগতো ওখানে ঘুমাতে, কারণ আমার এখানে থাকলে আমার টাকা আসতেছে, আমার ফ্যামিলি চলতেছে, আমার বাড়ি, আমার বাড়ির অভাবটা যাচ্ছে। তো তারপর আমি এভাবে চলতে চলতে কোনোভাবেই আর টাকা পয়সা নাই, টাকা পয়সা শেষ হয়ে গেল, আমি যে খাবো সেই খাওয়ার টাকাটাও আর আমার কাছে নাই। তখন আমি বাসায় গেলাম, 300 টাকা ছিল, তখন আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ওখানে 6-7 দিন থাকলাম, বাসায় ভালোই চলতেছে, মানে আমাকে নিয়ে অনেক আনন্দ, অনেক আনন্দিত, অনেক গর্বিত আছে পাড়াই, মানে আমার গ্রামে সবাইকে বলে রাখে আমার একটা ছেলে হয়েছে।
মানে আপনার চাষের সাথীরা আপনাকে নিয়ে অনেক গর্ববোধ করতেছে।
হ্যাঁ,
ওকে, কারণ আপনি ফ্যামিলিটা খুব ভালো করে চালাতে পারছেন।
হ্যাঁ, তো তারপর এভাবে আর কাজ কাম নেই, তখন আর টাকা দিতে পারতেছি না। আমি বাসায় 15 দিন থাকলাম, তখন আমার চাচি আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কি ওখানে কাজকে ফেরে দিতে নাকি তুমি যাচ্ছ না, বা কারণটা কি? আমি বললাম না, চাকরি ছাড়িনি, তবে আমার কাছে একটু ভালো লাগছে না, আমি একটু রেস্ট করছি, লং টাইম রেস্ট করে তারপর আবার যাবো। তোমাদের যদি সমস্যা হলে আমি টাকা মহাজনের কাছে ফোন করে টাকা আনতেছি। না, আমাদের কোনো সমস্যা নেই, তবে মানে এরকম এত টাইম নেওয়ার তো কোনো আমরা এর আগে তো দেখিনি, এই জন্য বলতেছি। তো তারপর আমি পলসন ভাইয়ের কাছে আবার গেলাম, পলসন ভাইয়ের বললাম যে ভাইয়া কি ব্যাপার, আমাদের তো আমার কাছে আর টাকা পয়সা নাই, আর কিছুদিন গেলে হয়তো বাড়িতেও টাকা পয়সা শেষ হয়ে যাবে, তখন বাড়িতেও প্রাইস হয়ে যাবে। তো তখন বলতেছে, এখন আমাদের কাছে আপাতত কোনো কাজ নেই, তবে তুই একটা কাজ করতে পারিস, তুই ঢাকায় যেতে পারিস, আমি তোকে ঢাকায় অ্যাড্রেস দিচ্ছি, তুই ঢাকায় আই।
ওকে,
তখন আমি ঢাকায় আসলাম, ওরা পাঠাই দিল। তবে ঢাকায় আসলাম, এখানে আমার যে নিজের বাবা, সে বাবার কাছে উঠলাম। আমি একটু বড় হয়েছি, বাবার কাছে এর আগে 2000 টাকা পাঠাই দিছি, ফোন করছিল 2000 টাকা পাঠাই দিছি, সমস্যা হচ্ছিল 2000 টাকা পাঠাই দিছি। সেক্ষেত্রে আমার বাবা আমাকে কাছে নিচ্ছে, যে এখন আমার কাছে থাকলে কাজকাম করলে আমি টাকা পাবো, কারণ আমার বাবা, আমি ওখানে গিয়ে দেখি আমার বাবা অনেক মানে নেশা করতো, আমার ঘরে বসে থেকে তাস খেলতেছে, নেশা করতেছে ঘরেই বসে।
কোথায় থাকতো? বস্তিতে?
হ্যাঁ, বস্তিতে, পিজি এরকম।
কোথায় সেটা?
এটা আপনার ওইতে, এটা কি বলে, মহাখালী ওই সাইডে একটা বস্তি ছিল।
আচ্ছা, ঠিক আছে, ওকে। বাবা কি একা থাকতো নাকি বিয়ে সাথে করে ওইখানে?
একা থাকতো।
হ্যাঁ, কি করতো সে?
কিছু রিক্সা চালাতো, মানে মন চাইলে রিক্সা চালাবে, না চাইলে চালাবে না,
ওই পয়সা যেটা আসতো ওটা দিয়ে নেশা নেশা পানি করতো। আচ্ছা,
হ্যাঁ। তো তারপর আমি বাবার কাছে থাকলাম না, ওখানে বাবার কাছে থাকলাম না, যে পরিস্থিতি ওখানে দেখে আমি বাবার কাছে থাকলাম না। আমি তখন কারণ বাজারে আসছি, কারণ বাজারে কাঁঠাল বাগানে, এখানে আসে কাঁঠাল বাগানে আসে, এখানে একটা রুম ভাড়া নিই। তবে রুম ভাড়া দিতে চাইতো না কেউ, যে আমি একা, আমার কোনো কাপড় চোপড় নাই বা এরকম কোনো কিছু, রুম ভাড়া দিতে চাইতো না। তবে চেষ্টা করলাম একটু, তুই একদিন ঘুরে ঘুরে দেখে দেখে চেষ্টা করলাম, চেষ্টা করতে করতে একটা বাসা পাইছি, ব্যাচেলার। তো ওখানে ব্যাচেলারই থাকলাম, টাকা দিছি, যে অগ্রিম টাকা দিছি, ওইখানে ব্যাচেলারটা রাখলো, সমস্যা নেই। তো ওখানে আমি থাকলাম, ব্যাচেলার থাকে, তাদের সাথে ইয়া করতেছি, করতে করতে আমি ওখান থেকে যাইতাম হচ্ছে চট্টগ্রামে। আমাকে এখানে যার কাছে পাঠাইছিল তার নাম হচ্ছে সাপিন। হ্যাঁ, ওই সাপিন ভাই আবার আমাকে আরেক জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, তো ওই যে জায়গায় নিয়ে যায় তার ভাই হচ্ছে পারভেজ ভাই। হ্যাঁ, ওই সাপিনে বড় পারভেজ, তো পারভেজ ভাই হচ্ছে ওদের লিডার, তো এই পারভেজ ভাইয়ের কাছে যাইতাম। তো এখান থেকে পুরান ঢাকায় যাইতে হতো। হ্যাঁ, পুরান ঢাকায় যাইতে হতো ওই পারভেজ ভাইয়ের কাছে। পারভেজ ভাইয়ের কাছে যাই, পারভেজ ভাই আমাকে বলে যে আমাদের কাছে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের সাথে তুই চট্টগ্রাম যা। আমি চট্টগ্রাম যাইতাম, সমস্যা হতো না, চট্টগ্রাম প্রথম যখন আমি চট্টগ্রামে গেছি, মানে আমি গিয়ে দেখি মানে ওখানে সাইনবোর্ড, আমি তো জায়গাতে চিনি না, সাইনবোর্ড দেখে আমি দেখতেছি এটা চট্টগ্রাম, ওখানে চট্টগ্রাম সাইনবোর্ড আছে। তো তারপর চট্টগ্রামে ওখানে আমাকে রাখলো, রেখে অ্যাম্বুলেন্স নিয়ে গেলো তারা কক্সবাজার। কক্সবাজার নিয়ে যাওয়ার পরে কক্সবাজার থেকে তারা আসে মনে করেন যে ভর্তি করে, অ্যাম্বুলেন্স ভর্তি, শুধু বস্তা ভর্তি আবার। তখন আমি নামতাম সবই জানি এটা, তখন ম্যারেসারে দেখতাম ওখানে।
তখন আপনি ঢাকাতে?
হ্যাঁ তখন আমি ঢাকাতে।
তো আপনার কাজটা কি ছিল এখানে?
ওই কাজ ছিল শুধু অ্যাম্বুলেন্সের সাথে যাওয়া, মানে প্রথম অবস্থায় তারা অ্যাম্বুলেন্সের সাথে সচক্রান্ত নিয়ে গেল, ওই বাকি ওইদিকে আর নিয়ে গেল না।
আচ্ছা, তারপর আপনি যখন রিটার্ন আসতেছিলেন তখন অ্যাম্বুলেন্স ভর্তি আবার?
হ্যাঁ, তখন চট্টগ্রামে তখন নিয়ে আসলো, তখন দেখলাম অ্যাম্বুলেন্স ভর্তি।
কত সালের ঘটনা এটা?
এটা হচ্ছে আপনার 2012 সালে।
আপনারা আজকে এখানে কিছু জিনিস জানবেন যে ইয়াবাটা কিভাবে পাচার করা হয়, কিভাবে কিভাবে এটা আসে, কোন কোন যানবাহনের মাধ্যমে আসে, এবং জেনে অবাকই হবেন অনেকখানি। 2012 সালের টেকনিক এটা, এখন 2018 সাল, তার মানে টেকনিক আরও বেশি অ্যাডভান্স হয়েছে, কোনো সন্দেহ নেই। তুমি ফার্স্ট টাইম দেখলেন যে অ্যাম্বুলেন্সে করে বস্তা বস্তা ইয়াবা আসতেছে, আসলেই কি বস্তা বস্তা?
হ্যাঁ, বস্তা বস্তা ভর্তি।
ওকে, তারপর?
তো তারপর ওখান থেকে আমি আসলাম, আসার পরে এখানে আসে ওরা
অ্যাম্বুলেন্সে যখন আসে তখন কি অ্যাম্বুলেন্সে সাইরেন টাইরেন সবকিছু
বাজায়? হ্যাঁ, সাইরেন টাইরেন সবকিছু বাজায়, এবং আমাকে শুধু ওখানে নেওয়া হতো যে সাদা কাপড় দিয়ে বেডশিট দিয়ে আমি শুয়ে আসি।
ও, আপনি ওখানে রোগী সাজে থাকতেন?
রোগী সাজে থাকতাম, এবং অক্সিজেন লাইন থাকতো, কিন্তু মানে অক্সিজেন লাইন বন্ধ থাকতো, অক্সিজেন ইয়ে থাকতো মুখে,
মুখে লাগানো থাকতো। আপনার শুধু কাজ হচ্ছে ওখানে রোগী সাজে থাকা?
হ্যাঁ।
আচ্ছা,
তো তারপরে আমি আসতেছি, এখান থেকে আসার পরে পুরান ঢাকায় এটা ঢুকাইতে হয়, পুরান ঢাকায় ঢুকাই ওখান থেকে আমার ডিউটি শেষ। ওখান থেকে আবার টোকাই রূপে কিছু ছেলে পেলে সাজাই, টোকাই রূপে সাজাই, ওখান থেকে বিভিন্ন জায়গায় ছিটাই, ওখান থেকে
জিনিসপত্রগুলো
জিনিসপত্রগুলো ওখান থেকে টোকাই রূপ থেকে বিভিন্ন জায়গায় ছড়াই। তো তারপর আমি আমার ডিউটি শুধু অ্যাম্বুলেন্সে সাথে যাওয়া, শুধু রুগীর ভানটা করা, এতটুকুই। তো আমি এরভাবে কাজ করতেছি, একটি ছেলে আমাকে 5,000-7,000 টাকা দেয়, মানে সর্বনিম্ন 5,000 টাকা দেয়। তো এরকম কাজ করতে করতে 5,000-7,000 টাকা করে পাচ্ছি, করতে করতে এরকম এক বছর চলে যায়।
কতগুলো ট্রিপ মারেন এরকম এক বছরে?
এক বছরে আপনার হচ্ছে 4-5 দিন পর পর একটা করে ট্রিপ মারা হয়।
তার মানে আপনি প্রচুর টাকা ইনকাম করেছেন এক বছরে?
হ্যাঁ।
কত টাকা হতে পারে ওই বছরে আনুমানিক?
ওই বছরে আমার ফার্স্ট ওই বছরে আমি ইনকাম করেছিলাম 2,30,000 টাকা।
বিরতি নেব প্রিয় শ্রোতা, পথের ফকির আমির হওয়ার মতো অবস্থা, কিন্তু ওই যে একটা কথা আছে না যে পাপ নাকি বাপকেও ছাড়ে না, এই ছেলেটাকে দিয়ে আমরা শুধু পাপের ফলাফলটাকে সেরা দেখব। বাট এটা মনে রাখবেন যে এই মাদক ব্যবসা করে শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে, তাদেরকে নিয়ে হলিউডের ছবি পর্যন্ত নির্মিত হয়েছে, সেরকম ঘটনাও আমরা জানি, কিন্তু শেষ পর্যন্ত এটার রেজাল্ট ভালো হয় না। এইভাবে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবেন। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 2 মিনিটের, 2 মিনিট পর আমরা সিক্রেটস আবারও ফিরব। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets,
something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আছি আপনার সাথে। শাহিন এসছে বগুড়া থেকে তার জীবনের সিক্রেটস গুলো রিভিল করার জন্য। শাহিন, তারপর কি হলো?
তো তারপর এভাবে 2,30,000 টাকা আমার কাছে রইল। তো এবার এক বছর করতে করতে তখন আমাকে ওরা পাঠাইলো এবার সিলেটে। ওখান থেকে আমাকে সিলেটে পাঠানো হয়। তবে সিলেটে ওখানে মেশিন ছিল, ইয়াবা তৈরির মেশিন ছিল।
মানে
মেশিনটা ছিল আপনার হচ্ছে ঠিক যেভাবে শ্যামায় বানানো হয়,
জি,
ঠিক ওই রকম টাইপের মেশিনটা ছিল। কিন্তু শ্যামায়ের মতনই একটা ওখানে জিনিসপত্র মেডিসিন গুলা সানা হয়, হ্যাঁ, শ্যামায়ের মতনই সবকিছু করা হয়। করার পরে ওই আপনার ওই ওখানে দেওয়া হয় ময়দাটা, ময়দার মতন করে, ময়দার মতন আঠা আঠা হয়, হ্যাঁ, ওখানে দেওয়া হয়। ছোট ছোট ট্যাবলেট হয়ে বের হয়ে আসে।
এটা কি অরিজিনাল ইয়াবা ছিল নাকি ফেক ইয়াবা বানানো হচ্ছিল?
ফেকও ছিল, মানে ইয়াবার আপনার টোটালি ইয়াবার কাজ করবে,
পুরো মেশিনটাই নিয়ে আসছে।
হ্যাঁ, মেশিনটাই নিয়ে আসছে, ইয়াবার কাজ করবে, কিন্তু ওটা মিয়ানমারের মত আর হবে না।
ওকে, তার মানে আপনারা বুঝে নিতে পারেন যেটা আসলে অরিজিনাল না, এটা আসলে ফেক। আচ্ছা, কিন্তু ইয়াবার কাজ করে কিন্তু অরিজিনাল টেস্ট যেরকম সেরকম না।
না,
আচ্ছা।
তো তারপর ওখানে যায় আমাকে কাজ করতে দিল।
কি কাজ? ইয়াবা বানানো?
হ্যাঁ, বানানো।
পা দিয়ে ছানতে হতো, পা দিয়ে ছানার
পরে সেটাকে আপনার হচ্ছে একটা আঠার মতন একটা জাতীয় জিনিস থাকে। তখন মেশিনে দিলে বড়ি বড়ি হয়।
আচ্ছা, দুইটা জিনিস মিশেলেই হয়ে যাচ্ছে?
তিনটা জিনিস, একটা মানে কালার জাতীয় জিনিস আছে,
আচ্ছা, রং,
রং,
আচ্ছা।
তো এরপর ওখানে কাজ করলাম, কাজ করতে করতে ওখানে 3 মাস কাজ করছি
সিলেটে। এটা,
হ্যাঁ, সিলেটে।
আচ্ছা,
সিলেটে 3 মাস কাজ করলাম। 3 মাস
এটা বানাতেন কোথায়? সিলেটে কোন জায়গাটায়?
এটা আপনি সুরমাতে।
মানে এলাকাটা কি খুব নির্জন, নিরিবিলি, এরকম কোনো কিছু?
নির্জন ছিল,
আশেপাশে লোকজন ইনফর্ম ছিল না যে কি হয় এখানে?
না, ইনফর্ম মানে ওখানে বুঝতেই পারবে না যে এখানে কি হচ্ছে, একটা বাসার ভিতরে কি হচ্ছে না হচ্ছে। ওখানে কেউ আসেও না, কারোর সাথে কেউ গল্পও করে না।
আচ্ছা, ওকে। যে বাড়িতে থাকতেন সে বাড়িওয়ালা খোঁজ নিত না?
না, যে বাড়িতে থাকতাম ওই বাড়িওয়ালো আসতো। তবে মানে এখানে একটা মেশিন আছে, কিছু কম্পিউটার আছে, হ্যাঁ, যেখানে ছেলে পেলে কাজ করতেছে, এখানে উন্নত মানে কোনো নেট সংক্রান্ত কোনো কাজ করতেছে এরকম।
আচ্ছা, ওকে। আসলে তার আড়ালে হচ্ছে হলো এগুলো বানানো হতো।
হ্যাঁ, হ্যাঁ। তো তারপর ওখানে আমি 3 মাস কাজ করি। 3 মাস কাজ করে 3 মাসে আমাকে মাত্র 30,000 টাকা দেয়। তো আমি ভাবলাম 3 মাসে মাত্র 30,000 টাকা এখানে কাজ করতেছি। তবে আমি তো ছিল ওখানে টিপে থাকি, আমি 3 মাসে না হলেও তো আমি ওই 60-70,000 টাকা ইনকাম করতে পারবো 3 মাসে। তো আমি কেন এখানে থাকতে যাবো? তখন আমি পারভেজ ভাইকে বললাম আমি এখানে থাকবো না। আর তাছাড়া ওখানে আপনার যে মেডিসিন,
পারভেজ ভাইকে,
পারভেজ ভাই আমাদের লিডার।
আচ্ছা, পারভেজ না পলসন?
পারভেজ, পলসন তো আমাদের বগুড়াতে।
আচ্ছা, তো এই পলসন আপনাকে পারভেজের কাছে পাঠালো?
হ্যাঁ,
সে হচ্ছে আলটিমেটলি পলসনের সাথে কানেক্টেড।
হ্যাঁ, কানেক্টেড।
তো পারভেজ ভাইকে আপনি বললেন যেখানে আপনি থাকবেন না?
হ্যাঁ, তারপর ভাইকে বললাম যে আমি এখানে থাকবো না। তখন পারভেজ ভাই মানে ওখানে কাজ করলে পরে হাতে ঘা হয়, এই হাতটা পা দিয়ে যদি সানানো হয়
তাহলে
ঘা হয়।
আচ্ছা,
তো তারপর আমি ওখান থেকে চলে আসি। ওখান থেকে চলে আসার পরে ও আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুই আবার তাহলে ওই অ্যাম্বুলেন্সেই যা। তবে অ্যাম্বুলেন্সে গিয়ে সাইসার্কিট মারার পরে তারা করলো কি, আমাকে কক্সবাজারে ওখানে শুধু গুনতে দিত। মানে ওখানে আমরা ওই অ্যাম্বুলেন্স একটা ভরাতে ওই ইয়াবাটা গুনবো আমরা, গুনতে আপনার আনুমানিক 5 দিন সময় লাগে। 3 জন মিলে গুনলেও 5 দিন সময় লাগে
ইয়াবার পি।
এই জন্য হ্যাঁ,
একটা একটা করে গুনে ইয়ে করেন?
হ্যাঁ, একটা একটা করে গুনে প্যাকেট করতে হয়। মানে একটা করে প্যাকেটে 50 পিস করে রাখা হয়।
আচ্ছা,
এইভাবে বস্তা করা হয়।
মানে
50টা 50টা করে আলাদা পলিথিন
বিক্রি হয়।
হ্যাঁ,
একটা কত বিক্রি হয়?
একটা আপনার হচ্ছে ওখানে 19 টাকা,
মিয়ানমারে হচ্ছে 19 টাকা,
মিয়ানমারে মানে কক্সবাজারে 19 টাকা, মিয়ানমারে কত টাকা জানেন না?
মিয়ানমারে আরো কম, হ্যাঁ
কক্সবাজারে 19 টাকা।
আচ্ছা,
হ্যাঁ। আর এখান থেকে আপনার ঢাকায় আসে, ঢাকায় আসার পরে এখানে পাইকারি সেল হয় এখানে 50 টাকা।
আচ্ছা,
তখন ওরা আবার খুচরা সেল করে 150 টাকা, 180 টাকা, যার কাছে যেরকম পারে।
এই এক একটা ট্যাবলেট,
এক একটা ট্যাবলেট,
এই জন্য আপনারা বসে বসে গুনে গুনে সবগুলো এরকম করে, আর যাতে করে কোনোভাবে বেশি না কম না হয়।
না,
ওকে,
কোনোভাবে একটা বেশি দেয় না, দেওয়াও যায় না, কমও হয় না। তো তারপর ওখান থেকে ওখানে কাজ করতেছি, গুনার কাজ করতেছি। তবে গুনলে পরে 5 দিন পর পর আমাদেরকে 10,000-12,000 করে টাকা দিত, 10-12,000 করে টাকা দিত। তো আলটিমেটলি আমার কাছে অনেক টাকা হলো, আমার কাছে, আমি হিসাব করে দেখলাম, সম্পূর্ণ ক্যাশ আমি টোটাল করে দেখলাম আমার কাছে 5 লক্ষ পার হয়ে গেছে। তো আমি 5 লক্ষ যখন পার হয়ে গেছে, আমি ওখানে থাকলাম না, আমি বুঝলাম আমি বাসায় যাবো, ভাই বাসায় আমার একটি সমস্যা, বাসায় যাই, আমি কিছুদিন রেস্ট করে আসি। তখন এটা হচ্ছে আপনার 2013 সাল।
জি,
2013 সালে আমি বাসায় আসি, বাসায় আসে বেশি দিন থাকি না, অল্প দিন, 7-8 দিন থাকার পরে ওখানে আবার ফেরত যাই। ফেরত যাওয়ার পরে আমি মানে আমি টেনশনে পড়লাম যে আমি টাকা তো মানে রাখতেছি, বাট আমি টাকাটা কি করব, আমি যে এত টাকা ইনকাম করতেছি আমার টাকাটা খাবে কে? আমার বাসাতে তো যদি আমি একবারে বেশি করে টাকা দিই বা বাসার খাওয়া যদি একবারে আমি ধরি, আমাদের বাসা খুবই নর্মাল বাসা, যার নিম্ন নাই এরকম বাসা, আমি যদি বাসাতে যদি একবারে কাজ ধরি, বাসায় টাকাও দিচ্ছি, বাসায় আমি কাজও করতেছি, তখন বাসায় একটা বাড়তি প্রশ্ন হয়ে যাবে,
আশেপাশের লোকজন সন্দেহ করবে,
যে এত টাকাও মানে কি এমন করতেছে, ও 14-15 বছর বয়সে কেমন করতেছে তারা এত
টাকা ইনকাম করছে। হ্যাঁ,
তো তখন আমি মানে বিশাল টেনশনে পড়লাম আমি। তো তখন আমি আমার বাসায় তখন কিছুদিন রেস্ট করলাম, আমি ওখানেই রেস্ট করলাম, কক্সবাজারেই, কক্সবাজারে রেস্ট করলাম, ওখানে গিয়ে ঘুরতেছি ফিরতেছি, ঘুরে ফিরে কিছু টাকা উড়াচ্ছি, তো ঘুরে ফিরে কিছু টাকা মানে নষ্ট করতেছি। তো তখন আমি চিন্তা করলাম টাকাগুলো নষ্ট না করে, আমাদের কিছু অনেক আছে না টোকায় ফেলে পেলে, মানে যারা দেখতেছি রাস্তাঘাটে ঘুমাচ্ছে, তাদেরকে আমি কিছু টাকা দিই, এরকম করে টাকা 500-700 এরকম করে টাকা দিই, হ্যাঁ 500-700 করে দিতে থাকি। তখন আমি চিন্তা করলাম যে আমি টাকাগুলো নষ্ট না করে তাদেরকে দিলে তাদের একটা উপকার হবে আমার কাছে মনে হচ্ছে। তো তখন আমি অলরেডি কিন্তু আমি বুঝতেছি যে আমার আমি কোন লেভেলে আসি, বুঝতে পারতেছি যে আমি কোন লেভেলে আসি, কিন্তু আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমি কোনো চাপের কাজ করতে পারতেছি না, এখন আমি চাপের কাজ কোনো করতে পারি না, না একটা একটু চাপের কাজ, আগে যেরকম চার দোকানে দৌড়াদৌড়ি করে কাজ করতাম এরকম কোনো চাপের কাজ করতে পারতাম না, আমার শরীর অনেক ভারী লাগতেছে।
আচ্ছা,
এরকম মানে একটু
বসে থাকার জন্য,
হ্যাঁ বসে থাকার জন্য একটু কাজ করলে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি ওই লাইন থেকে যে সরে আসবো সেরকম কোনো পরিস্থিতি আমার কাছে হচ্ছে না। আমি একটু চাপের কাজ, আমি বাসায় গেলাম, বাসায় যায় কিছুদিন কৃষি কাজ করে দেখলাম, কৃষি কাজ করে মানে যদি 1 ঘন্টা কাজ করি মিনিমাম 1 ঘন্টা আমাকে বসে থাকতে হচ্ছে, এর আগে আমি কোনো কাজ করতে পারতেছি না, অনেক শরীর হাঁপাচ্ছে। তো তারপর আমি এরকম এই জন্য আমি ওখান থেকে আর আসতে পারতেছি না, তখন আমি ওখানেই থাকলাম। তো থাকতে থাকতে এরকম করে কিছু টাকা ওদেরকে দিই, এরকম দিতে দিতে মানে তাদেরকে দিয়ে তখন আমি একটা নিজে একটা কাজ করতে শুরু করলাম, যে আমি নিজে কিছু ইয়াবা কিনে আমি ওখান থেকে আনতে পারবো। তো তখন আমি অনেক চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করতে করতে আমি অ্যাম্বুলেন্স ভাড়া নিই, হ্যাঁ 10,000-12,000 টাকা, যেখানে আপনার হচ্ছে ওখান থেকে মানে কক্সবাজার থেকে আপনার বগুড়াতে আসতে, হ্যাঁ 12,000-13,000-15,000 টাকা পর্যন্ত রাখে, আমি তাদেরকে 30,000 টাকা দিতাম, যে আমার একটা টিপ নিয়ে যেতে হবে, কিন্তু প্রত্যেক দিন একটা করে অ্যাম্বুলেন্স কিনলাম, অ্যাম্বুলেন্সের ভিতরে কি আছে তোদের জানার দরকার নেই, তবে তুই একটা করে টিপ নিয়ে যাবি, তার বিনিময়ে 30,000 টাকা করে তুই পাচ্ছিস, এবং নাস্তা পানি খরচ বাদে তেল খরচ সম্পূর্ণ তো আমার সমস্যা নেই। তো তখন আমি ওখান থেকে ওই ইয়াবা নেওয়া শুরু করলাম, প্রথমে আমি মাত্র 2 কোটি ইয়াবা নিছি, প্রথমেই প্রথম অবস্থায়
2 কোটি মানে 2 বস্তা
ইয়াবা নিছি প্রথম অবস্থায়, নিয়ে আসে আমি পলচন ভাইয়ের কাছে দিছি। তো তখন পলচন ভাই আমার ইয়াবা যখন তার ব্যবসা কিন্তু অনেকটাই বন্ধ ছিল, মানে টুকটাক কাজ করছে, তখন আমি পলচন ভাইয়ের কাছে আমি আনলাম। পলচন ভাই তখন শিখলা ভাইয়ে অনেক খুশি হচ্ছে যে তুই আমাকে এত, মানে ওখান থেকে 19 টাকা দামে আনতাম, ঢাকায় বিক্রি হতো 50 টাকা, আমার ওখানে বগুড়া যদি নিয়ে যাই তাহলে আমার বিক্রি হচ্ছে 80 টাকা, একটু খরচের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তারপর ওখানে দিলাম 2 টিপ দিছি, 2 টিপ দিয়ে ওখান থেকে মেলা টাকা পালাম আমি। আমার আপনার হচ্ছে মানে পলচন ভাই একবারে টাকা দিতে পারেনি, ওটা বিক্রি করতে করতে বিক্রি করতেছে টাকা দিচ্ছে, বিক্রি করতেছে টাকা দিচ্ছে। আর ওর যে টাকা পয়সা ছিল সে টাকা পয়সার পুলিশ রেড করে টাকা পয়সা সম্পূর্ণ হারাই ফেলছিল। হ্যাঁ, ওই জন্য তার ব্যবসা পরিস্থিতি খারাপ হয়ে গেছিল। তো আমারটা পায়ে সে নতুন করে আবার জাগ্রত হয়েছে। তো জাগ্রত হওয়ার পরে আবার আমি দ্বিতীয়বার তখন আনি, আনার পরে আমাদের অ্যাম্বুলেন্সে তখন পুলিশ রেড করে। অ্যাম্বুলেন্সে পুলিশ রেড করে বলতে গেলে এটা 2013 সালের প্রথম 13 সালের দিকে। হ্যাঁ, তখন আপনার বুঝতে হচ্ছে কাশপুর ধর্মঘট শুরু হয়েছিল, মানে গার্মেন্টস শ্রমিকরা ধর্মঘট শুরু হয়েছিল, সেখানে অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্টে পড়ে থাকতো, মানে জ্যামে পড়ে থাকতো, ওখানে ধর্মঘট হচ্ছে জ্যামে পড়ে থাকতো। তখন আমি পারভেজ ভাইকে বললাম যে আমার কিছু মাল আসতেছে যে এখন তো মানে জ্যামের মধ্যে পড়ে আছি, এটা কি করা যায়। তখন মানে পুলিশ দেখতেছে যে ওখানে পুলিশ সবই আছে, অ্যাম্বুলেন্সে কেউ নাই, অ্যাম্বুলেন্স ছাড়লে সমস্যা নেই, থাক ওখানে আসে থাক। তো তারপর আমি পারভেজ ভাইকে ফোন দিলাম, পারভেজ ভাই মানে ওখানে যে 20-30টা ছেলে পেলে পাঠাই দিল, 20-30টা ছেলে পেলে পাঠাই দিয়ে ওখানে ককটেল ফাটায় শব্দভঙ্গ করে দিল। তো শব্দভঙ্গ করে দেওয়ার পরে সব কিছু ছুটাছুটি হওয়ার পরে আপনার সবাই চলে যায়, পুলিশ চলে আসার পরে অ্যাম্বুলেন্স আমি ছাড়ে দিই। তো অ্যাম্বুলেন্স সবার ফার্স্টে ছিল, অ্যাম্বুলেন্স ছাড়া দেওয়ার পরে আপনার এই অ্যাম্বুলেন্সটা আমার আপনার হচ্ছে সিরাজগঞ্জ চাষে অ্যাক্সিডেন্ট হয়।
ওকে,
সিরাজগঞ্জ চাষে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার ওই আপনার হচ্ছে বস্তা ফেটে যাওয়ার কারণে বের হয়ে যায়। তো সে কারণে পুলিশ ধরতে পারে কিন্তু আমাকে ধরতে পারে না, ড্রাইভার সহকারে অ্যাম্বুলেন্স ওখানে রেখে আমরা পালাই যাই। পালাই যাওয়ার পরে আমি ডিরেক্টলি ওখান থেকে আমি ঢাকায় আসে পারভেজ ভাইকে বললাম এরকম বৃত্তান্ত। তো তখন পারভেজ ভাই বলতে কোনো সমস্যা নেই, আমি দেখতেছি বিষয়টা। তো তখন পারভেজ ভাই ওখানে ফোন করছে সিরাজগঞ্জে, ফোন করে কি করতেছে, কার সাথে লিঙ্ক আছে, অনেক বড় মানুষের সাথে লিঙ্ক আছে তার। তো ওখান থেকে দেখলাম আমার অ্যাম্বুলেন্স সহকারে ভাঙ্গা অবস্থায় অ্যাম্বুলেন্স সহকারে ঢাকায় চলে আসছে, বস্তে বস্তে সব সম্পূর্ণ। তো তারপর আমি ঢাকা থেকে
যেটা আপনি রাস্তায় ফেলে আসলেন সেটা ভাঙ্গা অবস্থায় ঢাকায় চলে আসছে, বস্তে রাস্তা সহ
সম্পূর্ণ।
ওকে,
থানায় তারা নিয়ে গেছিল, থানায় থেকে তারা এখানে নিয়ে চলে আসছে, মানে পারভেজের লোকটা নিয়ে চলে আসছে।
ওকে,
তো নিয়ে আসার পরে ওটা পারভেজ রাখলো, ওইটা পারভেজ রাখার পরে ওদের ওখান থেকে আমাদের ওই অ্যাম্বুলেন্সটা তখন ভেঙে যায় আমার অ্যাম্বুলেন্স ওটা ছিল, অ্যাম্বুলেন্সটা তখন ভেঙে যাওয়ার পরে কাজ কাম টোটাল অফ হয়ে যায়,
কিছুটা
অনেকটা অফ হয়ে যায়। আর পারভেজেরও তখন কাজ ছিল না, তখন অনেকটা মানে 13 সালের দিকে অনেকটা অবরোধ অবস্থা ছিল। হ্যাঁ, অবরোধ থাকার কারণে ওখান থেকে জিনিসপত্র আনা অনেক ট্রাফল হয়ে যেত, মানে কষ্টকর হয়ে যেত।
ওকে,
তো তারপর কাজ করতেছি, ওখানে কোনো কাজ কাম নাই, এমনিতেই নর্মালি ঘুরে বেড়াই, নর্মালি ওখানে থাকি। পারভেজ ভাইয়ের ওখানে থাকলেই 200-500 এরকম করে দিত, কিন্তু আমার কাছে যে টাকাগুলো ছিল, আমি অলরেডি যে টাকাগুলো আনছিলাম প্রথম অবস্থায় পারভেজের কাছে, যে টাকাগুলো আমি ইয়াবাগুলো দিছিলাম, দেওয়ার পরে তার কাছ থেকে শুধু 50,000 টাকা পেয়েছি। মানে আমার ওখানে 90 লাখ টাকার মাল ছিল, 90 লাখ টাকার মাল ছিল, কিন্তু শুধু 50,000 টাকা পাইছি, আর বাকি টাকাটা ওই এখনো দেয়নি
পলসন।
হ্যাঁ, পলসন বাকি টাকাটা আমাকে এখনো দেয়নি। তো আমার টোটাল ক্যাশ ইনভেস্ট ছিল ওখানে, ওখানে টোটাল ক্যাশ ইনভেস্ট ছিল, এবং যেখান থেকে আমি বাকি আনছিলাম জিনিসটা ওখানে টাকাগুলো আমি কাজ করে করে ওখানে টাকা দিতে হতো। তো এদের সাথে থাকি কিছু টাকা ইয়াক করে তাদের সাথে টাকা দিতাম। তো তখন টোটালি কাজ কাম অফ হয়ে যায়, তখন আর কি করব, ওদের সাথে থাকি, থাকতে 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 একদের ওখানে আর একটা দল ছিল, বিরোধী দল, ছোটখাটো ওটা,
আপনাদের অপোজিশন,
হ্যাঁ আমাদের অপোজিশন কিন্তু ছোটখাটো ওটা, তাদের সাথে আমি লাগি, তাদের সাথে আমি যোগ হই। হ্যাঁ, তারা নর্মালি আর এই আপনার হচ্ছে এখানে এখানে ছোটোখাটো চিন্তায় চিন্তায় ঘটতো। তো একদিন হঠাৎ করেই এক জায়গায় গেলাম চিটাগাং রোডে চিন্তায় করতে, চিটাগাং রোডে গেলাম চিন্তায় করতে, তো চিন্তায় করতে গিয়ে এক মুরব্বী আসতে টাকা নিয়ে, তো মুরব্বীর কাছে আমরা ওদের কাছে ইনফরমেশন ছিল যে ওটা পাঁচ লাখের মতন টাকা আছে ইনফরমেশন ছিল। তো তখন আমি ওখানে গেলাম, যাওয়ার পরে একসঙ্গে কাজ ওই ফান দিলাম, তখন ধরলাম মুরব্বীকে, ধরার পরে মানে অলরেডি মুরব্বী ধরছি, ধরার পরেই একটা গাড়ি ফট করে আসে, ব্রেক করে, ওখানে ব্রেক করার পরে ওই ধর ধর বলছে, আমরা দৌড় মারছি, হ্যাঁ ভাই দৌড় মারছি, দৌড় মারার পরে কিছুক্ষণ পরে পুলিশ ওখানে আর অলরেডি চলে আসছিল, পুলিশ আসার পরে আমাদেরকে পুলিশে ধাওয়া করে, পুলিশ ধাওয়া করে অনেক ধাপায় ধাপায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক মারধর করে, পুলিশে ধরে ফেলছে আমাকে, ধরে ফেলে অনেক মারধর করে, মারধর করার পরে আমাকে ওই নারায়ণগঞ্জ জেলাতে নিয়ে যায়, যেহেতু কাশপুর থানা একটা নারায়ণগঞ্জ জেলাতে নিয়ে যায়, নারায়ণগঞ্জ জেলে তখন থাকলাম, নারায়ণগঞ্জ জেলে থাকলাম, এটা সিন টাইম আমলাই। তো নারায়ণগঞ্জ জেলে ওখানে থাকতে থাকতে ওখানে কয়েকটা ছেলে পেলের সাথে পরিচিত হলো, কিন্তু আমাকে পারভেজ ভাই জামিন করতেই আর নয় দিন বারো দিনের মাথায় পারভেজ ভাই আমাকে জামিন করছে, জামিন করার পর আমাকে ও আনে, আনার পরে বলতেছে ওরকম ছোটোখাটো কাজে যায় আমাদের নামটা নষ্ট করিস না, এইবার তোকে জামিন করলাম, দ্বিতীয়বার কিন্তু গেলে আমি জামিন করতে পারবো না। তো তারপর ওদের সাথে এরকম করতে থাকি, কিন্তু আমি যেখানে থাকতাম, যে পুরান ঢাকাতে থাকতাম, ওখানে আমাদের কাজকাম যেহেতু নাই, ওখানে থাকতাম, ওই পারভেজ ভাই আমাকে কিছু করে টাকা দিত, 500-600 টাকা দিত, সেই টাকা দিয়ে কোনো রকম চলতেছিলাম। সে চলতে চলতে ওখানে প্রায় মাস সাতেক বসে আসি, আর একজনের কাছ থেকে কত টাকা নিয়ে খাবো, টাকা দিচ্ছে ছোট ভাই হিসাবে টাকা দিচ্ছে, যদি কখনো ভবিষ্যতে কাজ করি টাকা শোধ করে দিব এই হিসাবে টাকা দিচ্ছে, তো একজনের কাছ থেকে কতই আর টাকা খাবো। তো ওখানে বসে থাকতে থাকতে আমি ঘরে একা একা গান করতাম, একা একা গান করতাম, গান করতে করতে একটা মেয়ে আমার গান শুনতো, হ্যাঁ ও চুরি করে আমার গান শুনতো। তো একদিন
বাড়ির আশেপাশে সে থাকে,
হ্যাঁ
আচ্ছা
আশেপাশে থাকে, চুরি করে গান শুনতো। তো তখন আমি তাকে ধরে ফেলছি, ধরে ফেলার ফলে বললাম কি ব্যাপার, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন, তো আপনার গান শুনতেছি, তা আমার গান আপনাকে শুনতে হবে কে বলছে, আমি অনেক শিল্পী আছে আমার ক্ষেত্রে, অনেক ভালো ভালো শিল্পী আছে, তাদের গান শুনেন আপনি। তো ওই মেয়েটা চলে গেল, কিন্তু আমি প্রতিদিনই ওই খাবারের সময় হলে, লাঞ্চের সময় হলে লাঞ্চ করে একা একা থাকতাম, ভাল লাগতো না, গান করতাম, হ্যাঁ একা একাই ফোনে কথা বলতাম কার সাথে। তো এই এরকম গান করতে করতে একদিন মেয়েটা আমাকে প্রপোজ করে, বলতেছে যে ভাইয়া একটা কথা বলবো, তোমাকে আমার অনেক ভাল লাগে,
মেয়েটা বললো, এটা
মেয়েটা বললো,
আচ্ছা
তোমাকে এটা আমাকে অনেক ভাল লাগে। তো আমি বললাম আমাকে ভাল লাগে, আমাকে ভাল লাগলে তো হবে না, আমার সম্পর্কে তুমি কি জানো?
গল্পটা ঘুরে গিয়েছে প্রিয় শ্রোতা নিঃসন্দেহে, কারণ যে ধরনের দুর্ধর্ষ ব্যাকগ্রাউন্ডে আমরা ছিলাম সেখান থেকে একটা অন্যরকম বিষয় আসছে, তবে আমরা আবারও ফিরবো সেই দুর্ধর্ষ জায়গা থেকেই, মাত্র কয়েক মিনিটের বিরতি। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর
এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ।
Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আমার সঙ্গে রয়েছে আজকে শাকিল। শাকিল এসেছে বগুড়া থেকে। আমি কথা না বাড়িয়ে শাকিলের কাছে আবারও ফিরতে চাই। শাকিল, তারপরে কি হলো?
তো তারপর ওই যে আমাকে প্রপোজ করে শারমিন, তো শারমিন আমাকে বলতেছে, দেখো আমি তোমাকে ভাল লাগে, কেন জানি ভাল লাগে আমি জানি না, তবে তুমি আমাকে আমার সাথে রিলেশন না করলেও তুমি আমাকে ফ্রেন্ড হিসাবে রাখো।
ওকে,
তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেন্ড হিসাবে থাকতে পারো, বাট আমি তোমাকে ছোট বোনের মতো দেখতে পারবো, ফ্রেন্ডের মতো দেখতে পারবো, সমস্যা নেই আমার কাছে। তবে তুমি যে কথাটা বলতেছো সেটা আমার পক্ষে সম্ভব না, বা আমার পক্ষে প্রতিকূল না এটা। তো তখন ও বলতেছে আচ্ছা ঠিক আছে, সেই হিসাবে থাকবো। তখন তার সাথে মানে অনেকটা ফ্রিলি ভাবে কথাবার্তা বলা হয়, একসঙ্গে অনেক আড্ডা মজা করি। তো তখন আমার তো কোনো কাজ কাম নাই টোটালি। তো তখন তার সাথে কথা বলতে বলতে তার একটা মানে বান্ধবী, বেশ কয়েকটা বান্ধবীর প্রশংসা চলে আসে এখানে, যে যারা গার্মেন্টস থেকে উচ্চত মানের বেতন পায়। তো তখন আমি চিন্তা করলাম যেহেতু আমার কাছে কোনো কাজকর্ম নাই আপাতত, তো এদের কাছ থেকে কিছু টাকা খাওয়া যাবে। তো শারমিনকে আমি বুঝতে দিলাম না যে ওদের কাছ থেকে আমি কোনোভাবে কোনো টাকা খাবো। তো ওখানে স্যালারি ডেট হয় 8 তারিখে। হ্যাঁ, তো 8 তারিখে আমি কিন্তু ছেলে পেলে ঠিক করলাম যে ছেলে পেলে মিলে যে একজনকে হলো ধরবো, কিছু টাকা পাওয়া যাবে, সবাই মিলে ভাগ ভাগ করে চলবে কোনো রকম। তো করতে গিয়ে রাত্রের বেলা গেলাম, 8টার সময় আসতেছে। তো আমরা সিলেট রোডে অলরেডি ওয়েট করতেছি, তার জন্য। তো তখন ওয়েট করতে করতে আসলো, অনেকক্ষণ পরে আসলো, 8টার সময় আসার কথাই, আস্তে আস্তে 9টা বেজে গেছে, তারপর ওয়েট করলাম আমরা। তো তখন আমি তাকে আটকালাম, আমার যেহেতু আমাদের পাশে থাকতো, আমাদের মুখ বন্ধ ছিল, আমাদেরকে যেন যেভাবে হোক বুঝতে না পারে। আর ওখানে আমি কোনো কথা বলতাম না, তো আমি কথা বললে আমার কণ্ঠ তারা বুঝতে পারবে। তো তখন তাদেরকে দিয়ে কাজটা করালাম, তারা তাকে ধরে ফেললো, কিন্তু টাকা দিতে যাচ্ছে না। দুইজনকে আমরা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তখন আমার কাছে একটু মানে একটু খারাপ লাগতেছে, যেহেতু আমার পাশে থাকে এমন একটা পরিস্থিতি আসলো যে তাদের কাছ থেকে আমার টাকা নিতে হচ্ছে এরকম হিসাবে, এটা আমি কখনো কল্পনা করিনি।
আপনার এই লাখ লাখ টাকা গেল কোথায় তাহলে?
লাখ লাখ টাকা গেল কোথায়? ওই যে বললাম না, ইনভেস্ট করলাম ওখানে, পলসন নিল টাকা
সব, আলটিমেটলি পলসন মেরে দিয়েছে।
হ্যাঁ,
ওকে,
পলসন নিয়ে নিল। তো তারপর আমি তাকে উঠাই নিয়ে যাওয়া হলো। উঠাই নিয়ে যাওয়ার পরে আমার কাছে একটু খারাপ লাগতেছে, যেহেতু পাশাপাশি বাসা।
জি,
তো আমি চলে আসলাম ওখান থেকে। তো তাকে তাদেরকে বললাম যে তারা টাকা পয়সা নিয়ে ফেরে দেয়, আমি চলে একটু বাসায় যাই, আমার কাছে একটু ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে বাসায় থাকলাম, সারারাত ঘুমাইয়ে চিন্তা ভাবনা করলাম অনেক, যে কি ব্যাপার এরকম করে তো আর চলবে না, কিছু একটা করতে হবে, আর এরকম করে কয়েকদিন থাকা যাবে, সম্ভব তো না। তো আমি সকালবেলা ওখানে গেলাম, তারা ফোন টোন করেনি, সকালবেলা আমি গেলাম। সকালবেলা গিয়ে দেখি তারা অলরেডি ওখানে রেপ করে ফেলছে। তারা 12 জন মিলে তারা রেপ করছে একজনকে, আরেকজন টাকা দিয়ে দিচ্ছে অলরেডি, টাকা দিয়ে দিচ্ছে, ওকে কিছু বলেনি কিন্তু ওকে বেঁধেই রেখছে। হ্যাঁ, আর তাকে রেপ করছে, ওর মুখ বাঁধা ছিল, মুখ বাঁধা অবস্থায় শ্বাসকষ্টের সমস্যা, তারও মৃত্যু হয়েছে, মৃত ব্যক্তিরূপে নির্যাতন হয়েছে।
মানেটা কি আপনি ক্লিয়ার করেন? মানে যে মেয়েটাকে ওটা রেপ করেছে তাকে মেরে ফেলেছে?
মানে মুখ বাঁধা হয়েছিল, মুখ বেঁধে উঠায় নিয়ে যাওয়া হয়েছিল।
আচ্ছা,
সে মুখ বাঁধা অবস্থায় তারা রেপ করছে তাকে, তো টাকা নিতে নিতে সে একটু সুন্দর ছিল, সে মুখ বাঁধা অবস্থায় তাকে রেপ করছে।
মেয়েটা মারা যায়?
মেয়েটা মারা গেছে, ওই
রেপ মারা যাওয়া অবস্থায়।
আমি সকালবেলা গিয়ে দেখি অলরেডি মৃত, সকালবেলা যাই দেখি অলরেডি মৃত, এখনো গা হাত পা এরকম শক্ত হয়নি, মারা গেছে। তো এরকম তাদেরকে অনেক বকাঝকা করলাম সেখানে থাকা অবস্থায়। তো কিছুক্ষণ পরে আস্তে আস্তে শক্ত হচ্ছে, তো তখন তাদের সাথে চিল্লা পাল্লা অনেক করলাম।
আরেকটা মেয়ে ওই রুমেই ছিল?
হ্যাঁ, আরেকটা মেয়ে ওই রুমেই ছিল।
তো ওই মেয়েটা কিছু বলছিল না?
না, ওই মেয়েটা কি বলবে, মেয়েটা মানে বলার মতন তো কিচ্ছু নাই। ও যদি কোনো কথা বলে ফেলে দিছি, তারপর অনেকটা হুমকি দেওয়া হয়েছে, হুমকি দিয়ে তারপরে ছাড়া হয়েছে যে তুই বাইরে যাবি, বাইরে যাওয়ার পরে এই কথা কোনো সময় মুখ দিয়ে বের হবে না, আর মুখ দিয়ে বের হলে তোর কি হবে সেটা তো জানতে শিখি, বুঝতেই পারতেছিস, তোকে সামনে দেখলি। তো এইভাবে তাকে ফাঁপড় দিলাম, ফাঁপড় দেওয়ার পর তাকে ফেলে দিলাম, আর লাশটাকে ওপেন করতে হবে। তো তখন লাশটাকে অলরেডি আমরা বস্তায় ভরে আমরা একটা ময়লাখানায় ফেলাইছি, সেখানে ময়লা ফেলানো হয়, সেখানে এনে ফেলাইছি নদীর ধারে, ওখানে ময়লা ফেলানো হয়। ওখানে এনে
জায়গায় এটা
মেয়েটাকে
কোন জায়গায় ফেলেছেন?
ওটা আপনার ওই সিলেট রোডে একটা ওই পোকো ওই নদীটা যেটা আছে সিলেট রোডে, ওটা কি নদী বলে, বুড়িগঙ্গা, মানে কি বলে,
না বুড়িগঙ্গা তো সিলেটে নাই, এটা কোন একটা নদীর কথা বলছেন আপনি, সেখানে গিয়ে ফেলেছেন?
তো ওখানে ফেলছি, ওখানে ফেলা অবস্থায় 7 দিন পরে মেয়েটাকে পাইছে। 7 দিন পরে মেয়েটাকে পাওয়ার পরে পুলিশে মানে ওখানে পাইছে, আমাকে দেখছে পুলিশে, পাওয়ার পরে তার বাবা মা আসে, কান্নাকাটি করে, কান্নাকাটি করে, তখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল।
আপনি জানলেন কিভাবে কান্নাকাটি করতেছে তার বাবা মা?
ওই আমার বাসার পাশে বললাম তো, আমার বাসার পাশে একসঙ্গে থাকি, তাকে এরকম করা হয়েছে।
তাহলে তো যে মেয়েটাকে ছেড়ে দিলেন সে তো আপনার বাসার পাশেই থাকে, আপনাকে তো চিনে ফেলার কথা।
হ্যাঁ, চিনছে তো বটেই, কিন্তু তাকে তো হুমকি দেওয়া হয়েছে, সে মুখ খোলেনি।
তারপরও আপনি কি ওখানে আছেন এতটা সাহস নিয়ে? কারণ মেয়েটা তো যে কোনো মুহূর্তে মুখ খুলতে পারে।
খোলেনি, আর আমি অলরেডি ওখান থেকে চলে আসছি, মানে ওখানে ওদের অবস্থা দেখে, তখন তারা কান্নাকাটি করতেছে এই অবস্থা দেখে লাশটা ওরা নিয়েছে, সেই মুহূর্তে আমি চলে আসছি, আমি কোরেন ঢাকা চলে আসছি অলরেডি পারভিন স্যারের কাছে। চলে আসার পরে ওই এরকম ইয়া করতে করতে তখন তাই খোঁজ পড়লো ইয়াকে রূপকে, আপনার আমার যে ফ্রেন্ড শারমিনটা, ওই শারমিনের রূপরে পুলিশ সন্দেহ করলো, যে কারণ তার সাথে কিছুদিন আগে কিছু গণ্ডগোল হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে তার সাথে গণ্ডগোল হয়েছে, সে এখন একে দিয়ে কিছু করালো নাকি, কাউকে দিয়ে মারালো নাকি, এরকম সন্দেহ ভাবে শারমিনকে গ্রেপ্তার করে, শারমিনকে গ্রেপ্তার করে। আর সেই মেয়েটা আমাদের সাথে ওই ধর্ষণে ছিল, সেই মেয়েটা বাড়িতে চলে গেছে, ওই অবস্থায় ওখানে থাকেনি, কারণ থাকলে তাকে কোশ্চিন করবে, চলে গেছে বাসায়, তো মেয়েটা আর আসেনি। তো তারপর তাকে ইয়ে শারমিনকে তখন ধরলো, ধরার পরে তখন আমার কাছে খারাপ লাগতেছিল, তখন আমি পারভিন স্যারের কাছে গেলাম, যে পারভিন ভাই এরকম এরকম ঘটনা, পারভিন ভাইয়ের কাছে সব কিছু খুলে বললাম। খুলে বলার পরে পারভিন ভাই দেখতেছে, আচ্ছা ঠিক আছে, আমি বিষয়গুলো দেখতেছি দেখতেছি। তখন শারমিনের জামিনের ব্যবস্থা করা হলো, জামিনের ব্যবস্থা করা হলো, 3 মাস পরে শারমিনকে জামিন করা হয়। জামিন করার পরে কিন্তু জেলে গিয়ে ওই মেয়েটা সম্পূর্ণ জেলে গিয়ে শারমিনকে বলে দিচ্ছে,
শারমিনকে কেন বললো?
শারমিনকে দেখা করে বলছে, ও পুলিশের কাছে যায়নি, পুলিশের কাছে গেলে একটু সমস্যা হতো, কিন্তু শারমিনের সাথে আমার অনেকটা চলাফেরা করা দেখছে,
এই জন্য শারমিনকে গিয়ে বলছে যে এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা,
এইভাবে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024, এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলেজ। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 2 মিনিটের, 2 মিনিট পর আমরা সিক্রেটসে আবারও ফিরবো। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আমার সঙ্গে রয়েছে আজকে শাকিল, শাকিল এসছে বগুড়া থেকে। আমি কথা না বাড়িয়ে শাকিলের কাছে আবারও ফিরতে চাই। ওকে, তারপর
তখন শারমিন ওর দাবিনের ব্যবস্থা হয়ে গেছে, 3 মাস পরে তাকে আনতে গেছি, আনতে যাওয়ার সময় তাকে বের করা হবে, সেই সময় বের হয়ে আসে আমাকে একটা চর মারে, চর মারলে আমি বললাম চর মারার কারণ তুই শুনতে চাচ্ছিস আমার কাছে চর মারার কারণ?
শারমিনীরা বলছে,
শারমিন বলছে, তুই আমার কাছ থেকে শুনতে চাচ্ছিস তোকে চর মারার কারণ? তুই যে এত জঘন্য হতে পারিস বা এত জঘন্য হবি আমি কখনো কল্পনাও করতে পারিনি, যে তুই এত জঘন্য হবি।
ওকে,
তো তখন শারমিন এভাবে বলার পরে টরে শারমিন চলে আসলো রাগ করে, তো আমি আর ওখানে থাকলাম না। তখন চর মারছিল, তখন আমার কাছে প্রচন্ড খারাপ লাগলো যে আমি কি একটা, আমি এমন একটা পরিস্থিতি, আমি এমন একটা লাইফে আছি যে লাইফের কোনো দাম নেই, যে লাইফের দুই পয়সা দাম নেই, তা আমি এই লাইফে কেন থাকবো? তো আমি ওখান থেকে ডাইরেক্টলি তখন আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে একটা দোকানে ঢুকলাম, যে দোকানে কোনো কষ্টের কাজ হবে না সেরকম দোকানে, একটা কাপড়ের দোকানে ঢুকলাম। তো কাপড়ের দোকানে ঢোকার পরে কাজ করতেছি কাপড়ের দোকানে, বাসায় থাকলাম 3-4 মাস হচ্ছে কাজ করতেছি। এটা হচ্ছে আপনার 2013 সালের শেষের দিকে,
জি,
ডিসেম্বর মাসের 22 তারিখ। আমি সকালবেলা, ফুয়াতো ভাই আসছে আমার গ্রাম থেকে, সকালবেলা খাইতে বসছি একসাথে, ফুয়াতো ভাইকে আগে খাওয়ালাম, খাওয়ানোর পরে আমি খাইতেছি, খাওয়ার পরে এখন অর্ধেক খাওয়া হয়ে গেছে, সেই মুহূর্তে আমার ফোনে ফোন আসে। তো আমার বাবা যেখানে নাইক দাদা ডিউটি করতো সেখান থেকে এক মেম্বার ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়ে বলতেছে, বাবা তোমার বাবা তো মারা গেছে নাইটকে। তখন আমার মনে হচ্ছে আমার পায়ের তোলার কিছু নাই, আমার কাছে এতটাই খারাপ লাগতেছিল যে আমি কি করব, আমার পায়ের তোলার মাটি নাই। আমি দৌড়ে গেলাম বাবার অফিসে, 3 তলায় আমি, পুলিশ ঘিরা আছে, 3 তলায় পুলিশ ঘিরা আছে, আমি উঠতো, সে উঠতে দিচ্ছে না আমাকে। তারপরেও ধাক্কা ধুক্কাতে ফেলেছে, আমি তিনতলায় উঠছি, গিয়ে দেখি পুলিশ আমার বাবার পা ধরে অন্য রুমে নিয়ে যাচ্ছে, অন্য রুমে নিয়ে যাচ্ছে, মানে যেখানে মারা হয়েছে সেখান থেকে অন্য রুমে নিয়ে যাচ্ছে।
মানে আপনার বাবাকে মারা হয়েছে? বাবা মানে আপন বাবা নাকি চাচা?
চাচা,
যাকে আপনি
আমাকে
লালন পালন
একটু বেশি আদর করে।
আচ্ছা, তাকে মারা হয়েছে?
তো তারপর দেখলাম এই অবস্থা, দেখি তো আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি। আমি সেন্সলেস হয়ে গেছি, আমি সকাল 11:00 সময় ওখানে আসছি, 11:00 আমার হুশ হয়েছে। 11:00 হুশ হওয়ার পরে দেখি আমি বাবাকে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে পোস্টমার্টম করবে। তো
তখন পর্যন্ত আপনি জানেন না কি ঘটনা ঘটেছে, কেন হয়েছে এসব?
তখন পর্যন্ত আমি ঠিকঠাক মতন এখনো শুনিনি।
আচ্ছা,
তারপর ঘটনা হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্সে যখন উঠালো, পোস্টমার্টম করতে গেলাম, পোস্টমার্টম করতে গিয়ে ওখানে শুনলাম বিস্তারিত সবকিছু।
কি হয়েছে, ঘটনা কি?
পুলিশ এসে বিস্তারিত সবকিছু বললো যে ওখানে ডাকাতি হয়েছে, 66 লক্ষ টাকার মামলা। এটা হচ্ছে কোম্পানি, আপনার গোল্ড কোম্পানি এটা। তো ওখানে এই ডাকাতি যা হয়েছে হওয়ার পরে তো পুলিশ এমন একটা কেস ফাইল করছে যেটা দিয়ে আমার বাবাকে দোষিত করছে, যে বাবা কোনোদিন কারো 2টা টাকা খায়নি। কেউ বলতে পারবে না যে আমার দোকানে 2টা টাকা বাকি আছে।
আপনার বাবা ওখানে সিকিউরিটি গার্ড ছিল?
সিকিউরিটি গার্ড ছিল, কেউ বলতে পারবে না এরকম পরিস্থিতি। তো তারপর বাবাকে দোষ মারামের করে তুলে নিয়ে গেল। তখন এরকম করে কেস ফাইল করতে আমার তো শুনে মাথা ঘুরে যাচ্ছে, যে আমার আর কিছু নেই, মনে হচ্ছে আমি আর কিছু নেই, আমি আমার করা অপরাধগুলো একটার পর একটা মনে ফিরে আসতেছে আমার কাছে, যে আমি এখন, আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি বিশাল অপরাধী।
কেন মনে হচ্ছে আপনার কাছে?
যে আমার কাছে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে যে আমি একজনের লাইফটাকে শেষ করে দিচ্ছি, যাকে আমার কারণে ধর্ষণ হয়েছে, আমার কারণে সে মৃত, এখন তার বাবা মা কিভাবে কাঁদছে, সেই জিনিসগুলো তখন আমার প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে। তো তারপর বাবাকে ওখান থেকে কোচ ম্যাডাম বের করা।
মানে বিষয়টাকে আপনি এটা বলতে চাচ্ছেন যে আমি যেভাবে একজন মানুষকে হত্যা করিয়েছি, ঠিক একইভাবে আমার বাবাকেও কেউ না কেউ হত্যা করেছে?
হ্যাঁ।
আপনার বাবার এই মৃত্যুর জন্য আপনি নিজেকে দায়ী করেন, কেন দায়ী করেন?
আমি এই জন্য দায়ী করি যে যদি হয়তোবা আমি এখানে থাকতাম, কোনো একটা কাজ করতাম, আমার এই লাইফ, এই লাইফটা তো যদি না থাকতাম, হয়তোবা আমার কাছে এরকমটা হতো না, কারণ এটা প্রকৃতির খেলা আমার কাছে মনে হয়।
ওকে, ঠিক আছে, আপনি যদিও বিষয়টা অ্যাবস্ট্রাক্ট, তারপরেও আপনি মনে করেন যে এই মৃত্যুটা আপনার কারণে হয়েছে। ওকে, তারপর?
তো তারপর বাবা এইভাবে তো মারা গেল, ওখান থেকে এইভাবে দূষিত করলো। দূষিত করার পরে যারা ডাকাতি করছে তাদেরকে দেখলাম না, এরকম দেখলে একটা মানুষের, মানে চেহারা দেখলে মনে হয় যে এরকম এই মানুষটা এরকম এখানে ডাকাতি করছে, তো না। পরবর্তীতে আমি নিজে প্রমাণিত হয়েছি যে এটা সম্পূর্ণ কেস সাজানো, কারণ যে দৃষ্টি ভোটার ছিল, সে দৃষ্টি ভোটার আমরা, আমি থানায় গেছি যে আমার কেস ফাইলটা উঠাবো, যে মৃত্যু সার্টিফিকেটটা ওঠানোর জন্য, যে কেসের কাগজটা ছাড়া মৃত্যু সার্টিফিকেটটা ওঠানো যাবে না। তো আমি থানায় গেছি, থানায় যাওয়ার একটু আগেই ওরা ঢুকছে, যে কেশিয়ার, কেশিয়ার ঢুকছে, ম্যানেজার ঢুকছে, ঢুকে ব্যাগে করে এক ব্যাগ টাকা নিয়ে ঢেলে দিল ওখানে, কোসি অতি সামনে এক ব্যাগ টাকা নিয়ে ঢেলে দিল, আমার নিজের চোখে দেখা। আমি যেই মাত্র ঢুকছি, ঢোকার সাথে সাথে ওর গেটটা লাগাই দিছে, গেটটা লাগাই দেওয়ার পর 3 ঘন্টা পর আমাকে ডাকে, দেখে এরকম এরকম ব্যাপারটা বলে যে আসামি ধরা পড়ছে, তারা স্বীকারিত করছে যে তোমার বাবাই এই সাথে জড়িত ছিল, এই জড়িত ছিল এই জন্যেই। আমি তখন প্রশ্ন করলাম যে জড়িত ছিল যে তাকে কেন মারা হলো, যদি জড়িত থাকতো তাহলে সে টাকা নিয়ে তো পালাই যেত, তাকে কেন মারা হলো? তখন তারা বলতেছে তাকে মারা হয়েছে যে ওখানে 66 লাখ টাকা ছিল, সেই 66 লাখ টাকার মধ্যে থেকে 34 লাখ টাকা বাবা নিবে, বাকি টাকাটা 12 জনে ভাগ করে দিতে বলছে, এই জন্য তাকে মারা হয়েছে, এরকম কথা তকাতকি করতে করতে তাকে মারা হয়েছে, এইভাবে কিন্তু কেসটা ফাইল করা হয়েছে। তো তারপর এই এভাবে চলতেছিল, চলতে চলতে এখন আমার মা প্রচণ্ড অসুস্থ, যে এর আগেই মানে আসলে ঘা হয়েছিল, শুধু পেট ব্যথা করে, পেট ব্যথা করে, শুধু পেট ব্যথার ওষুধ নিয়ে দেয় দিত বাবা, মানে ট্রিটমেন্ট করবে, মানে ওটা দেখবে, ওই সাধারণ পেট ব্যথা এরকম মনে করে। কিন্তু ওটা আলসার অলরেডি ভিতরে আলসারে ঘা হয়েছিল। তো তারপর এভাবে চলতেছিল কোনো রকম, চলতে চলতে মাঝখানে একটা কথা বলা হয়নি যে শারমিন আমার সাথে রাগ করে, সেই শারমিন আমাকে ফোন দিয়েছিল কারণ অলরেডি সে আমাকে টিভিতে দেখছিল। আর তাছাড়াও
কি হিসেবে দেখেছিল?
টিভিতে দেখছিল যে আমার বাবা মারা গেছে, কান্নাকাটি করছি।
ওটা নিয়ে রিপোর্ট হয়েছিল?
হ্যাঁ রিপোর্ট হয়েছিল।
আচ্ছা
টিভি রিপোর্ট হয়েছিল, পেপারিং হয়েছে, আমি কিছু হয়েছে। তো টিভিতে দেখছে, দেখার পরে আমাকে ফোন দিয়েছিল আর কি। ফোন দিয়ে বলতেছে যে দেখো তুমি একজনের সাথে অন্যায় করছো, সে অন্যায় সাদা কিন্তু তুমি পাচ্ছ। তখন যে আমার কাছে কি খারাপ লাগছে বলে বুঝাতে পারবো না, এতটাই খারাপ লাগতেছিল তখন সেই মুহূর্তটা আমার কাছে। তারপর শারমিনকে একটা কথাই বললাম, দেখো যা করছি আমি জীবনে আমার নিজের জন্য এখন একটা টাকাও আমার কাছে নেই, যে আমার বাবার জন্য মিলাদ পড়াবো সেই মিলাদ পড়ানোর মতন আমাদের কোনো পরিবেশ ছিল না। এই দশ গ্রাম প্রতিবেশী সবার কাছ থেকে চাউল ডাউল দিয়ে যেখান থেকে যেভাবে কালেকশন পারে সেভাবে কালেকশন করে মিলাদটা মাহফিল করানো হয়। তো তারপর ওই শারমিনকে ওখানকার আরেকটা ছেলে ছিল, যে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করতাম সেই ডিপার্টমেন্টের এক ছেলে ছিল, সে তার সাথে আমার অনেক ক্লোজ, মানে অনেক ক্লোজ ছিলাম, সে আমার সম্পর্কে সব কিছু জানতো। জানার পরে একদিন শারমিনের সাথে দেখা হয়েছিল রাস্তায়, দেখা হওয়ার পরে শারমিনের সাথে কথা হয়েছে, আর কথা হয়েছিল তখন শারমিনকে বলছে যে এই বৃত্তান্ত কিসের জন্য করছে আর কিসের জন্য গিয়েছিল, আর ও কখনো ওর ধর্ষণের কথাটা চিন্তাও করেনি। তো ও শুধু খারাপ লাগতেছিল যে বাড়িতে আসছিল আর ওই ছেলেগুলো এরকম করছে। তখন শারমিন চিন্তা ভাবনা করার পরে রাতে আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে যে আমি সব কিছু তোমার সম্পর্কে জানলাম, সব কিছু শুনছি, আসলেও এখন কি করার।
আপনি ইয়াবার যেই ধরনের বিজনেসের সঙ্গে জড়িত ছিলেন সেখান থেকে কি বের হয়ে এসছেন নাকি এখানে এখনো জড়িত আছেন? কিভাবে আসলেন বের হয়ে, বা কি ঘটলো ঘটনা শেষ পর্যন্ত?
ওই যে শারমিন জেলে গেল, জেলে যে বের হয়ে আমাকে চর মারলো, চর মারার পর থেকে তো আমি ওখান থেকে তো বের হয়ে চলে আসলাম। এখানে আসে আমি কাপড়ের দোকানে ঢুকলাম।
কাপড়ের দোকান বলতে?
কাপড়ের দোকান, সেলসম্যান ছিলাম।
আচ্ছা কি কি ধরনের কাপড়ের দোকান এটা, কোথায় কাজ করতেন?
এটা বগুড়াতেই।
বগুড়াতেই? আচ্ছা, তো ওখানে সেলসম্যান হিসেবে কাজ করতেন?
সেলসম্যান হিসেবে করতাম। তো তারপর তো
নিজেও তো ড্রাগ নিতেন?
না আমি ড্রাগ নিই।
আপনি কখনো ইয়াবা নেননি? কখনোই না?
না,
একটা টেস্ট করে দেখেন। আপনি জানেন না আপনার চাচি বা আপনার যারা কি বলা যেতে পারে চাচি এখন কি অবস্থায় আছে? উনি বলছিলেন যে একটু মারাত্মক রোগে আক্রান্ত। কি হয়েছে ওনার?
আপনার
চাচি কিভাবে চলে? আপনার
চলতেছি এখন, রাজমিস্ত্রি কাজ করতেছি।
রাজমিস্ত্রি বলতে?
রাজমিস্ত্রি
মানে আপনি এই কাপড়ের দোকানের কাজ ছেড়ে দিয়ে আবার রাজমিস্ত্রি কাজ ধরেছেন?
কাজ কাপড়ের দোকানের বেতন যে স্যালারি সেই স্যালারি থেকে আপনার মানে এখন মার জন্য ওষুধ কিনবো না ফ্যামিলি চালাবো, ওখানকার স্যালারি মাত্র 1500 টাকা।
আচ্ছা
মাসে
তো লোভ হয় না কখনো? যেখানে এক বছরে 5 লাখ টাকা 7 লাখ টাকা কামিয়ে ফেললেন, এত এত লাখ লাখ টাকার সম্ভাবনা যেখানে সেখানে ফিরে যেতে কখনো লোভ হয়
না? এখন আমার কাছে ভালো লাগে না।
ভালো লাগে না কেন?
আমার স্যার এই টাকা আমি ইনকাম করছি কিন্তু টাকা কখনো রাখতে পারিনি, টাকাটা আমার কাছে নাই, টাকাটা আমার কাছে থাকবেই না জানি তো, আমি সেখানে আবার কি করব।
ওকে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট, ও এটা ওর রিয়লাইজেশন, এবং এখান থেকে ও যেটা বোঝে যে যে অপরাধী আপনি করেন না কেন প্রকৃতিকে যদি বিশ্বাস করেন তাহলে সেই অপরাধের শাস্তি আপনার কাছে আসবে, অবশ্যই আসবে। আমরা যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে কখনোই আমাদের অনুষ্ঠানকে দেখতে পারি না, একটা বিমূর্ত জায়গা থেকে আমাদের যেহেতু ল কি বলে, শাস্তি কি বলে, পরিণতি কি বলে, ডিরেক্টলি ঘটনার সঙ্গে যোগাযোগ না থাকলে সেটা তার পরিণতি বলাটাও খুব মুশকিল, কিন্তু সেই জায়গাটি থেকে
ও কি ফিল করছে, ও কি অনুভব করছে সেটা নিজেকে এক্সপ্রেস করেছে, যে যে আমাকে পিতৃস্নেহে বড় করলো নিজের বাবা না থাকার পরেও, তার এই রকম মৃত্যু সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, এটাকে ও ওর জায়গা থেকে ওর নিজের অপরাধের শাস্তি মনে করছে। জানি না এটাকে আমি কী বলবো আমার জায়গাটা থেকে, তবে আমি যেটা মনে করি যে একটা শিশু বড় হয়ে ওঠা এবং তারপরে তার এই রকম ড্রাগ ডিলার বনে যাওয়া, ব্যবসায়ী বনে যাওয়া, কিছু কিছু ঘটনা আজকে এখানে খুব সুন্দরভাবে রিভিল হয়েছে। একটা জায়গায় গিয়ে হয়তো ও থেমে গেছে, যদি ও থেমে না যেত তাহলে ওর ভবিষ্যৎটা হয়তো ভয়াবহ রকমের ভবিষ্যৎ হতো। এবং এটা ঠিক যে ইয়াবা কিভাবে আসে, ইয়াবার সাথে কিভাবে জড়িত থাকে, স্কুল ব্যাগ থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে যাওয়া এবং তারপরে এটাকে পাচার করা, সব কিছুই আপনারা মোটামুটি জেনেছেন। এটা একটা মরণব্যাধি নেশা। বাংলাদেশে যারা ইয়াবা খান বা ইয়াবা সেবন করেন তাদেরকে আমি একটা কথাই বলবো, এটার পরিণতি খুব ভয়াবহ এবং সেটা নিয়ে খুব শিগগিরই, খুব সামনেই আমরা আসছি আরও একটা এপিসোডে আপনাদেরকে জানানোর জন্য। কোনো ড্রাগই কখনোই কাউকে স্বস্তি দেয় না, খানিকটা অন্যরকম ফিলিংসের মধ্য দিয়ে নিয়ে যায় এবং তারপরের যে জীবনটা শুরু হয় সেটা আরও ভয়াবহ। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের সিক্রেটস। একটি কথা বারবার বলি, আবারও বলছি, আবারও বলবো, একজনের ভুল থেকে শিক্ষা নিন, একজনের অপরাধ থেকে নিজেকে অপরাধী হওয়া থেকে দূরে রাখুন। ভালো থাকুন সবাই, আজকের মতো শুভরাত্রি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.